মিস জেসন, কোথায় আপনি?
খেলা চলে মায়ার পুতুল বাড়ি, ঘুরেছিলাম দুজন মিলে, হঠাৎ ফাঁকি দিয়ে গেলে চলে তোমার আমার হলো হরি।
আরে এই তো মিস জেসন, এত রাতে লেকের ধারে কেন এসেছেন মিস?
লরা মাই ডার্লিং, তুমিও এসেছো?
আমিও মানে এখানে আর কে আছে?
দেখতে পাচ্ছ না, পিটার, পিটার এসেছে।
পিটার, পিটার প্রিন্ট এখানে এসেছে?
ওই তো দূরে দাঁড়িয়ে ডাকছে, দেখতে পাচ্ছ না?
মিস জেসন, পিটার কুইন্ট এখানে কি করে আসবে?
কেন আসবে না কেন? ওই দেখো না, ওই যে দাঁড়িয়ে আছে, আমাকে আমাকে ডাকছে। এত সহজে আমাকে ছাড়বে না। এখন বুকের মাঝে বিষাদ নদী নিয়ে বসে আছি, মনের ছায়া জীবন কেটে গেল নিচে মায়া, স্বপ্ন ভেঙে উঠে শুধু কাঁদি।
পিটার কুইন্ট আপনাকে কেন ডাকছে মিস জেসন?
বুঝতে পারছো না ফ্লোরা, ও আমাকে নিয়ে যেতে এসেছে, দেখো না ওই যে আমাকে ডাকছে, ওই তো পিটার, পিটার, এই তো আমি।
মিস জেসন, ওদিকে যে গভীর জল, প্লিজ যাবেন না, ফিরে আসুন।
আমি আসছি, আমি আসছি পিটার, আমি আসছি, গুড বাই, গুড বাই ফ্লোরা,
না
গুড বাই।
বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য আমেরিকান সাহিত্যিক হেনরি জেমসের রচনা অবলম্বনে দ্য টার্ন অফ দ্য স্ক্রু। 1898 খ্রিস্টাব্দে কোলিয়ার্স উইকলি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত এই গথিক হরর নভেলটি তার সবচেয়ে জনপ্রিয় রচনা, টার্ন অফ দ্য স্ক্রু। শুরু হচ্ছে দ্য টার্ন অফ দ্য স্ক্রু।
A turn of the screw, অর্থাৎ গোদের ওপর বিষ ফোঁড়া, কথাটা মাঝে মধ্যেই ডাগলাসকে বলতে শুনি। সে যে কোত্থেকে এটা শুনেছিল কে জানে। আজ সন্ধেবেলায় তার বাড়িতে ডিনারের নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়া শেষে তার ড্রয়িং রুমে ভূতের গল্পের আসর বসল। কোন এক মান্ধাতার আমলের বাড়িতে একটা বাচ্চা ছেলে ভূত দেখেছিল, সেই গল্প ফলাও করে বলছিলেন মিস্টার গ্রিফিন। তিনি নাকি এর আগে কখনো কোনো বাচ্চার ওপর ভূতের উপদ্রবের কথা শোনেননি। তখনই দেখলাম ডাগলাস নড়ে চড়ে উঠেছে। মিস্টার গ্রিফিনের গল্পটা শেষ হতেই সে বলে উঠল,
হ্যাঁ ওই বাচ্চাটার কারণে তোমার গল্পটা সত্যি আরো জমেছিল, তবে আমি কিন্তু এর আগেও বাচ্চাদের উপর ভূতের উপদ্রবের কথা শুনেছি।
তাই নাকি? কিরকম কিরকম?
কিরকম ভূতের গল্পে বাচ্চার উপস্থিতি যদি স্ক্রুয়ের একটা প্যাঁচের মতো হয়, তাহলে দুটো বাচ্চার উপস্থিতি কেমন হবে বলো দেখি। ইফ আ চাইল্ড গিভস দি এফেক্ট অ্যানাদার টার্ন অব দ্য স্ক্রু, What do you say to two children?
ওরে বাবা, গোদের উপর ডাবল বিশ ফোঁড়া! এ গল্প তো না শুনে ছাড়া যায় না।
শুনবে? গল্পটা আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ শোনেনি। এমন করুণ মর্মান্তিক ঘটনা পৃথিবীর কটা লোকের জীবনে ঘটেছে বলতে পারবো না।
মারাত্মক ভয়ের গল্প বুঝি? আতঙ্কে হাত পা একেবারে জমে যাবে বলছ?
আতঙ্ক না, আতঙ্ক ঠিক না, ত্রাস বলা যায় কি। অলৌকিক কদর্যতা, বিভৎসতা, যন্ত্রণা, গল্পটা যে ঠিক কিসের উদ্রেক করে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
না, বাকি সন্ধেটুকু জমে যাবে মনে হচ্ছে। নাও নাও, শুরু করো।
গল্পটা মুখে বলা যাবে না, পুরো বৃত্তান্তটা একটা পাণ্ডুলিপিতে লেখা আছে, ওটা নিয়ে আসতে হবে।
এই কথায় ঘরে উপস্থিত সকলেই অবাক হয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। ডাগলাস কেমন যেন অন্যমনস্কভাবে ফায়ারপ্লেসের আগুনের দিকে তাকিয়ে বসে রইল। খানিকক্ষণ পরে আমি নীরবতা ভঙ্গ করে জিজ্ঞেস করলাম, আচ্ছা কে লিখেছে পাণ্ডুলিপিটা, তুমি?
হ্যাঁ। না না না, পাগল নাকি? যার অভিজ্ঞতা তিনি আমাকে গল্পটা বলেছিলেন আর পরে সবটা লিখে পাঠিয়েছিলেন।
ব্যক্তিটিকে তোমার কোনো আত্মীয়?
না, তিনি ছিলেন আমার বোনের গভর্নেস।
আচ্ছা।
সে আজ প্রায় 40 বছর আগের কথা, মানে 1850-এর দশক। একবার ইউনিভার্সিটির ছুটির সময় বাড়িতে এসে দেখি তাকে কাজে বহাল করা হয়েছে। ভদ্রমহিলা আমার থেকে বছর দশেকের বড় ছিলেন, কিন্তু তাও আমাদের মধ্যে অনায়াসেই বন্ধুত্ব গড়ে উঠেছিল।
আই সি। তা এই বন্ধুত্বটা ঠিক কতদূর গড়িয়েছিল?
বেশি দূর নয়, তবে সেই বছরের গ্রীষ্মটা বড় সুন্দর ছিল। সারাদিন বাগানে হাঁটতে হাঁটতে অনেক কথাই হতো আমাদের মধ্যে। তার মতন অসাধারণ মহিলা আমি আর দেখিনি।
আচ্ছা।
পেশায় গভর্নেস ছিলেন বটে, কিন্তু ইংল্যান্ডের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারেও তাকে বেমানান লাগত না। হেসো না গ্রিফিন। হ্যাঁ, আমি তাকে সত্যি পছন্দ করতাম। তার বুদ্ধি আর বিচক্ষণতা লক্ষ্য করলে যে কই করত। আর তিনিও নিশ্চয়ই আমাকে পছন্দ করতেন, না হলে এই অভিজ্ঞতার কথাটা আমাকে কিছুতেই জানাতেন না।
আহ, আর কতক্ষণ পায়তারা কষবে বলো দেখি। পাণ্ডুলিপিটা যখন তোমার কাছেই আছে বলছো, তখন সেটা বার করে আমাদের পড়ে শোনাও না।
পড়ে শেষ করতে রাত ভোর হয়ে যাবে কিন্তু।
আরে সে হোক, তুমি শুরু করো।
এই কথা শুনে অন্যান্য অতিথিরা রণে ভঙ্গ দিয়ে উঠে পড়লেন। আমি আর মিস্টার গ্রিফিন অবশ্য নাছোড় বান্দার মতো বসেই রইলাম। সকলে বিদায় নেওয়ার পর ডাগলাস তার স্টাডি থেকে পাণ্ডুলিপিটা নিয়ে এসে আগুনের ধারের চেয়ারটা দখল করে বলল,
আমাদের গল্পের নায়িকাটি হ্যাম্পশায়ারের এক গরীব পাদ্রির সবচেয়ে ছোট মেয়ে। ভদ্রঘরে জন্ম হওয়া সত্ত্বেও দারিদ্রের সঙ্গে যুঝতে অল্প বয়সেই তাকে অন্য চিন্তা করতে বেরিয়ে পড়তে হয়েছিল।
আই সি। এমনটা অবশ্য চারিদিকেই দেখা যায়। আজকাল ইংল্যান্ডের অনেক ভদ্রমহিলাকেই জীবন ধারণের জন্য পয়সা রোজগার করতে হচ্ছে।
তা ঠিক, তবে এই মহিলার হাতে চাকরির যে প্রস্তাবটা এলো সেটাকে ঠিক সাধারণ বলা চলে না। যিনি চাকরিটা দিলেন তিনিও বড় সাধারণ ব্যক্তি ছিলেন না।
কিরকম?
লেখাটা শুরুতেই বলা আছে। কাগজে ওই চাকরির বিজ্ঞাপনটা দেখে গ্রাম্য অনভিজ্ঞ মেয়েটি হ্যাম্পশায়ারের গ্রাম ছেড়ে এসে হাজির হয়েছিল লন্ডনের হাল স্ট্রিটের একটি বাড়িতে। তারপর কি হল সেটা মহিলার জবানবন্দিতেই শোনো।
এই বলে ডাগলাস সুছাদ হরফে লেখা পাণ্ডুলিপিটা খুলে ধীরে ধীরে পড়তে শুরু করল। আমরাও মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম সেই অদ্ভুত রোমহর্ষক কাহিনী।
লন্ডন শহরের বর্ণনা বইতে পড়েছি, কিন্তু তার সঙ্গে শহরের প্রত্যক্ষ অভিজ্ঞতার কোনো তুলনাই হয় না। একসঙ্গে এত গাড়ি ঘোড়া যে একটা রাজপথ ধরে ছুটতে পারে তা নিজের চোখে না দেখলে মোটেই বিশ্বাস করতাম না। হার্লে স্ট্রিটের ঠিকানায় পৌঁছে অবশ্য একটু স্বস্তি পেলাম। বাড়ির সাজসজ্জা দেখে মালিকের রুচির প্রশংসা না করে পারা যায় না। সেই সঙ্গে ভদ্রলোকের খরচের হাতটা যে বেশ দরাজ সেটাও অনুমান করা যায়। ড্রয়িং রুমে বসতে না বসতেই তিনি এসে হাজির হলেন। তার চেহারাটা চোখ থাঁদিয়ে দেওয়ার মতো সুন্দর।
গুড মর্নিং। এ কি, চিঠি পড়ে তো বুঝতে পারিনি আপনার বয়স এত কম।
আমি না, আমার বয়স তো এখন 20 কোথায় স্যার।
আচ্ছা, অবশ্য আপনাকে দেখে আরো কম মনে হয়। আর গোলাপ ফুলের বয়স যাই হোক না কেন, তার সৌন্দর্য তো সবসময় অম্লান থাকে, তাই না? বসুন প্লিজ। আমার সে আপনার চিঠি পড়ে সত্যি মনে হয়নি যে কাজকর্মে আপনার অভিজ্ঞতা কম। অবশ্য এই কাজে অভিজ্ঞতা তেমন দরকারও নেই, আসলে খুব কঠিন কাজ তো কিছু নয়, শুধু দরকার একটু ধৈর্য, একটু স্নেহ, ভালোবাসা। আর আপনার যে এসব গুণের অভাব নেই সেটা কিন্তু আমি এক নজর দেখেই বলে দিতে পারি।
কিন্তু মানে কাজটা ঠিক কি স্যার? বিজ্ঞাপনে তো লেখা ছিল দুজন বাচ্চার জন্য গভর্নেন্স দরকার, কিন্তু আপনার কথা শুনে তো ঠিক।
ভদ্রলোকের মুখের ভাব হঠাৎ উদাস হয়ে গেল। মনে হল তিনি যেন স্বর্গ থেকে বিতাড়িত কোনো অভিশপ্ত দেবদূত, ভাগ্যের ফেরে এখানে নির্বাসিত হয়ে শাস্তি ভোগ করছেন। নিজের অজান্তেই আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। মনে হল এই ভদ্রলোককে কোনোভাবে যদি এতটুকুও সাহায্য করতে পারি তাহলে আমি ধন্য হয়ে যাব। বেশ কিছুক্ষণ আমার দিকে ওই করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তিনি বললেন,
কি আর বলি বলুন, ছেলেমেয়ে দুটো বড়ই অভাগা। ওদের বাবা মানে আমার ভাই সস্ত্রীক ভারতবর্ষে গেছিল, কি একটা সরকারি কাজে। সেখানে দুজনেই হঠাৎ করে মারা যায়, সেই থেকেই মাইলস আর ফ্লোরার একমাত্র অভিভাবক হলাম আমি।
ও পুওর ডিয়ার্স, সত্যি বড় দুঃখের ব্যাপার।
হ্যাঁ, কিন্তু
কিন্তু
আপনার কাছে আমি কিছুই গোপন করব না। দেখুন, আমি একা মানুষ, অকৃতদার, সাংসারিক বিষয় একেবারেই অনভিজ্ঞ। বিশেষ করে ছেলে মেয়েদের যে কি করে বড় করতে হয় সে ব্যাপারে তো কোনো ধারণাই নেই। বেশিরভাগ সময় আমি লন্ডনে থাকি, আর এদিকে এখানকার ব্যাচেলার সুলভ জীবনযাত্রা তো আর বাচ্চাদের উপযুক্ত নয়, তাই আমি পড়েছি মহা আতান্তরে।
ঠিকই তো, ইয়াং মাস্টার আর মিস তাহলে কোথায় আছে এখন?
মাইলস আর ফ্লোরাকে আমাদের এসেক্সের পৈতৃক বাড়ি ব্লাই ম্যানারে রেখে এসেছি।
ব্লাই ম্যানার?
হ্যাঁ, ব্লাই ম্যানার। আমার বেশিরভাগ কাজের লোকেরাও এখন ওখানেই আছে, কিন্তু লন্ডন থেকে এসেক্সে ঘন ঘন যাতায়াত করাটা যে কত কঠিন সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না।
ঠিকই,
মাইলসকে একরকম বাধ্য হয়ে তাই বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতে হয়েছে, কিন্তু ফ্লোরা এখনো বাড়িতেই আছে। জানি কাজের লোকেদের হাতে বাচ্চাদের মানুষ হওয়াটা ঠিক নয়, কিন্তু কিন্তু আপনি বলুন, এসব কি আমার মতো পুরুষ মানুষের কাজ?
আপনি আপনি আমার উপর ভরসা করতে পারেন স্যার। হ্যাঁ, গভর্নেন্স হিসাবে এটা আমার প্রথম চাকরি, কিন্তু আমি নিশ্চিত ওদের সব রকম দেখাশোনা আমি করতে পারব। ওদের মায়ের অভাবটা কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করব, কথা দিচ্ছি।
ভদ্রলোক উত্তর না দিয়ে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন অনেকক্ষণ, যেন আমার মনের ভিতরটা পড়ে দেখার চেষ্টা করছেন। অবশেষে তিনি গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন,
শুধু মাইলস আর ফ্লোরাকে দেখাশোনা করাটাই কাজ নয়। ব্লাই ম্যানারের অবস্থা অনেকটাই এখন ক্যাপ্টেন ছাড়া জাহাজের মতো। হাউসকিপার মিসেস গ্রোস পুরনো লোক, তিনি ফ্লোরার ভালোই দেখাশোনা করেন, কিন্তু সংসারের সমস্ত সিদ্ধান্ত নেওয়া তাঁর একার পক্ষে সম্ভব নয়। আমার এমন কাউকে দরকার যে ব্লাই ম্যানারের সমস্ত দায়িত্ব সামলাতে পারবে, যার হাতে ওই সংসারের কর্তৃত্ব দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারব। এবার বলো, তুমি পারবে সেই দায়িত্ব নিতে?
প্রশ্ন শুনে আমি অভিভূত হয়ে পড়লাম। আমার মতো সাধারণ একটা মেয়েকে এত বড় দায়িত্ব দিতে চাইছেন ভদ্রলোক? ব্লাই ম্যানার, কি চমকালো একটা নাম! এমন একটা বাড়ির কর্ত্রী হব আমি? আমি একজন ক্লার্জিম্যানের মেয়ে, আকাশকুসুম স্বপ্ন দেখা আমার মূল্যবোধের বিরুদ্ধে। তবু আমার কাঁচা বয়সের অনভিজ্ঞ মন না চাইতেও সুখ স্বপ্নের স্রোতে ভেসে গেল। বিশেষ করে সামনের ওই অপূর্ব চেহারার মানুষটির সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরির সম্ভাবনায় আরোই পুলকিত হয়ে উঠলাম। উত্তর দিতে গিয়ে আমার গলাটা কেঁপে গেল।
আমি পারবো স্যার, দেখবেন আপনাকে আমি নিরাশ করব না।
কথা দিচ্ছ তো?
অবশ্যই অবশ্যই দিচ্ছি।
বেশ, আই এম সরি মাই ডিয়ার, তোমাকে হয়তো এইভাবে প্রশ্নটা আমি করতাম না, কিন্তু কিন্তু কি জানো, এর আগেও একজনের উপর ভরসা করে আমাকে ঠকতে হয়েছে।
ও, আমার আগে কোনো গভর্নেসকে বহাল করেছিলেন বুঝি?
তাকে দেখেও আমার ভরসা হয়েছিল, ঠিক যেমন তোমাকে দেখে হচ্ছে। কিন্তু তিনি তো আর বেশি দিন টিকলেন না, কিছুদিনের মধ্যেই ব্লাই ম্যানার থেকে চিরবিদায় নিলেন। তুমি তুমি তার মতো চলে যাবে না তো? আমার শর্তটা পালন করতে পারবে?
কি শর্ত স্যার?
শর্ত একটাই, ব্লাই ম্যানারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমার সঙ্গে আর কোন রকম যোগাযোগ করবে না।
যোগাযোগ করব না?
না, ওই বাড়িতে যাই ঘটুক সেসব নিয়ে কেউ যেন আমাকে বিরক্ত না করে। টাকা পয়সার যা প্রয়োজন সব আমার উকিলকে জানাবে, কোন রকম সমস্যায় পড়লে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে তার সমাধান করবে। এবার বুঝতে পারছ তো তোমার কাজটা কতটা গুরুত্বপূর্ণ?
পারছি স্যার, আপনি চিন্তা করবেন না, আপনার শর্ত আমি অক্ষরে অক্ষরে মেনে চলব।
গুড গার্ল।
সেদিন হয়তো আরো অনেকগুলো প্রশ্ন করা উচিত ছিল আমার। ভদ্রলোক ব্লাই ম্যানারের কোন ব্যাপারে নিজেকে জড়াতে চান না কেন? প্রাক্তন গভর্নেসটি বা বাড়ি থেকে চিরবিদায় নিলেন কেন? কিন্তু কোনো প্রশ্নই তাকে করলাম না। আমার মন তখন জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্য খুঁজে পেয়েছে। সেই মহৎ কাজের দায়িত্ব কেন কিভাবে হাতে এলো সেসব নিয়ে ভেবে লাভ কি? আমার সম্মতি পেয়ে ভদ্রলোক যখন গভীর স্বস্তিতে আমার হাত দুটো জড়িয়ে ধরলেন, তখন মনে হল কাজ শুরু করবার আগেই আমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কারটা পেয়ে গিয়েছি। ব্লাই ম্যানারের মায়াপুরি আমার জন্য কি অভিজ্ঞতা সাজিয়ে রেখেছিল তা যদি তখন জানতাম।
গুড আফটারনুন, আপনি কি?
হ্যাঁ, আমি নতুন গভর্নেস।
ওয়েলকাম মিস, উঠে পড়ুন, আমি ব্লাই ম্যানারের ক্যারেজ ড্রাইভার।
আচ্ছা, ব্লাই ম্যানার এখান থেকে কতটা দূর?
বেশি দূর নয়, আলো থাকতে থাকতেই পৌঁছে যাব।
ও আচ্ছা। ব্লাই ম্যানার যাওয়ার পথে একবার গাড়ি বদল করতে হল। বাচ্চাদের আঙ্কেল ভদ্রলোকের সঙ্গে সাক্ষাতের ঘোরটা ইতিমধ্যে কেটে গিয়েছিল। কোচে আসার সময় সারাটা রাস্তা নানা রকম দুশ্চিন্তা ভিড় করে আসছিল মাথায়, কিন্তু ব্লাই ম্যানারের ক্যারেজে ওঠার পর উদ্বেগটা ধীরে ধীরে কমতে লাগল। গ্রীষ্মের দুপুরে গ্রামের পথটা ভারী সুন্দর হয়েছিল। দুধারে সবুজ গাছ, রং বেরঙের ফুল আর প্রজাপতির ঝাঁক দেখতে দেখতে মনটা শান্ত হয়ে এলো।
ক্যারেজটা যখন অবশেষে ব্লাইম্যানারের ফটক দিয়ে ঢুকছে, তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাড়িটা তো বেশ প্রাণবন্ত মনে হচ্ছে। জানলা দিয়ে কাজের লোকেদের আনাগোনা দেখা যাচ্ছে। সামনের বাগানটা কি চমৎকার! না, শুধু শুধুই ভয় পাচ্ছিলাম। আসলে ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলার পর থেকে খালি মনে হচ্ছিল আমাকে যেন কোনো দৈত্যপুরীতে নির্বাসনে পাঠানো হচ্ছে। ছেলে মানুষই আর কাকে বলে। ক্যারেজ থেকে নেমেই দেখলাম সদর দরজার কাছে একজন মাঝবয়সী মহিলা একটি বাচ্চা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে এমন বিগলিত ভঙ্গিতে অভিবাদন জানালেন যেন আমি কুইন ভিক্টোরিয়া স্বয়ং। এত ভদ্রতা সত্যিই আশা করিনি। হাল স্ট্রিটের বাড়ির মালিক যা বলেছিলেন, এই ব্লাইম্যানারের বন্দোবস্ত তার চেয়ে ঢের বেশি জমকালো। মাঝবয়সী মহিলাটি আমার হাত দুটো ধরে বললেন,
ওয়েলকাম, ওয়েলকাম মিস, ওয়েলকাম টু ব্লাইম্যানার। আপনাকে দেখে যে কি আনন্দ পেলাম! সত্যি এতটা পথ আসতে কোনো কষ্ট হয়নি তো?
না না, একদিন এত পথ। মাফ করবেন, আপনার পরিচয়টা?
দেখেছেন, মাথাটা একেবারে গেছে। আমি মিসেস ক্রস, এই বাড়ির হাউসকিপার, আর এই হল মিস ফ্লোরা।
ও, বাচ্চা মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসল। তাকে দেখে বিস্ময় আর স্নেহে আমার মনটা কানায় কানায় ভরে উঠল। ডানা কাটা পরীর মতো তার মুখটা, হাসিতে ঝরে পড়ছে স্বর্গীয় সারল্য। আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললাম,
হাউ ডু ইউ ডু মিস ফ্লোরা,
তুমি যে এত সুন্দর তা তো তোমার আঙ্কেল বলে দেননি।
থ্যাংক ইউ মিস, কিন্তু আমার আঙ্কেল কেমন আছেন? উনিও আপনার সঙ্গে এলেন না কেন?
তোমার আঙ্কেল এখন খুব ব্যস্ত মাই ডার্লিং, উনি চাইলেও তোমাদের দেখতে আসতে পারবেন না, ওই জন্যই তো আমি এসেছি। আমরা একসঙ্গে খুব মজা করব।
হ্যাঁ করব তো, আসুন মিস আপনাকে বাড়িটা দেখাই।
বাকি দিনটা প্রাসাদোপম ব্লাইম্যানার ঘুরতে ঘুরতেই কেটে গেল। জীবনে এই প্রথমবার এত বড় একটা বাড়িতে ঢুকলাম। মস্ত মস্ত ঘর, সিঁড়ি, করিডোরের গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার দশা হল। ফ্লোরা অবশ্য সবকিছুই হাতের তালুর মতো চেনে। এ ঘর ও ঘর করতে করতে হাসি মুখে বকবক করে যেতে লাগলো।
এটা আমাদের নার্সারি।
ও,
আগে আমার সঙ্গে মাইলস এই ঘরে থাকতো। এটা স্কুল রুম, এখানে আমরা পড়াশোনা করি। আর এদিকে আসুন, ওই যে ওটা মিউজিক রুম, ওখানে পিয়ানো রাখা আছে। আপনি পিয়ানো বাজাতে পারেন তো মিস?
হ্যাঁ, ওই একটু আধটু। তুমি বুঝি পিয়ানো শুনতে ভালোবাসো?
মিস জেসেল খুব ভালো পিয়ানো বাজাতেন, কত গান গাইতেন।
মিস জেসেল? ও, মানে তোমার আগের গভর্নেস?
গড়েছিলাম দুজন মিলে, তোমার আমার।
ফ্লোরার স্বভাব এমনিতে ভারী চমৎকার, কিন্তু সারাদিন তার সঙ্গে সঙ্গে ঘুরে মনে হল কি যেন একটা অব্যক্ত বিষাদ সে নিজের মধ্যে চেপে রেখেছে। সেটা কি মিস জেসেলের চলে যাওয়ার কারণে? হতেই পারে। মা হারা বাচ্চা মেয়েটা হয়তো মহিলার প্রতি খুবই অনুরক্ত হয়ে পড়েছিল, কিন্তু তিনি হঠাৎ এমন ফুলের মতো মেয়েটাকে ছেড়ে চলে গেলেনই বা কেন? ব্যাপারটা মিসেস গ্রোসকে জিজ্ঞেস করবার ইচ্ছে ছিল, কিন্তু সেদিন আর হয়ে উঠল না। নিজের বিশাল সুসজ্জিত ঘরটায় ঢুকে তার নরম বিছানাটা দেখে রাজ্যের ক্লান্তি ভিড় করে এলো। ফ্লোরার বিছানাটাও আমার ঘরেই রাখা হয়েছে, তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সে রাতে বিশেষ কিছু ঘটেনি, শুধু বারোটার ঘন্টা পড়ার সামান্য পরেই মনে হলো দূর থেকে একটা গানের সুর ভেসে আসছে। গানটা আমার চেনা, সেই যে একটা মেয়ে বনের মধ্যে বসে তার চলে যাওয়া প্রেমিকের উদ্দেশ্যে বিলাপ করছে। চমকে উঠে বসতেই গলাটা মিলিয়ে গেল, অবশ্যই আমার মনের ভুল, কিন্তু হঠাৎ এই বিশেষ গানটাই আমার কানে ভ্রম হয়ে বাজলো কেন সেটা অনেক ভেবেও বুঝতে পারলাম না।
গুড মর্নিং মিস, রাতে ভালো ঘুম হয়েছিল তো?
হ্যাঁ মিসেস গ্রোস, ফ্লোরা তো দেখছি আগেই তৈরি হয়ে নেমে এসেছে।
হ্যাঁ আসলে প্রথম দিন তো, ভাবলাম আমি গিয়ে।
না না না, ঠিকই করেছেন, আর কদিন পরে তো এমনিও আমাদের এত ভাব হয়ে যাবে যে তখন ফ্লোরা আমাকে ছাড়া চলবেই না, কি তাই তো মাই ডিয়ার? সকালবেলায় ব্রেকফাস্ট রুমে পা দিয়েই দেখি ফ্লোরা ফিটফাট জামা কাপড় পরে তার চেয়ারে বসে দুধ পাউরুটি খাচ্ছে। আমাকে দেখে লাজুক হাসি হাসল, তাকে যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আমাকে এই কাজের দায়িত্ব দেওয়ার জন্য ওর আঙ্কেলের প্রতি কৃতজ্ঞতাও উত্তরোত্তর বেড়ে যাচ্ছিল। ফ্লোরার প্রতি আমার আকর্ষণটা লক্ষ্য করে মিসেস গ্রোসও ভারী খুশি হয়েছিলেন। মেয়েটাকে যে তিনিও প্রাণ দিয়ে ভালোবাসেন তার বলবার অপেক্ষা রাখে না। খেতে খেতে তাকে জিজ্ঞেস করলাম,
মিসেস গ্রোস, আমাদের ইয়াং মাস্টার মাইলসের চেহারাটা কেমন? সেও কি তার বোনের মতোই দেখতে?
কি আর বলবো মিস, স্কুলের ছুটিতে যখন আসবে তখন দেখলেই বুঝবেন, এক কথা চমৎকার, ওকে একবার দেখলে আর স্থির থাকতেই পারবেন।
তাতে আমার কোনো সন্দেহ নেই, অবশ্য আমি আবার একটুতেই অস্থির হয়ে পড়ি, লন্ডনেও তো খুব একটা স্থির থাকতে পারিনি।
লন্ডন মানে আমাদের মালিকের হার্লে স্ট্রিটের বাড়িতে?
হ্যাঁ তার কথাই বলছি।
ওটা স্বাভাবিক, মাস্টারের বাড়িতে গিয়ে আপনার আগেও অনেক মেয়ে অস্থির হয়েছে, আপনার পরেও অনেকে হবে।
সে আমি জানি ম্যাডাম। আচ্ছা মাইলসের ছুটি কবে পড়ছে, সে কি কালকেই ফিরবে?
না মিস, ও ফিরবে শুক্রবার, ওকেও আপনার মতো গাড়ি বদল করতে হবে, আমাদের ড্রাইভার মাঝ রাস্তা থেকে ওকে নিয়ে আসবে।
ও তাহলে এক কাজ করি না কেন, ফ্লোরাকে সঙ্গে নিয়ে আমিও না হয় মাইলসকে আনতে যাই, আমরা গেলে মাইলস নিশ্চয়ই খুশি হবে।
আপনি যাবে সত্যি? তাহলে তো কোনো কথাই নেই মিস, আমি ড্রাইভারকে বলে রাখবো, আপনাদের কোনো অসুবিধা হবে না।
বেশ, মিসেস গ্রোসের উৎসাহের এমন আতিশয্য দেখে মজাই পেলাম, মনে হল সমস্ত বিষয়ে আমার সঙ্গে সম্পূর্ণ একমত হতে পারলে তিনি আর কিছুই চান না, তাতে অবশ্য আমারই লাভ। আমি ফ্লোরার দিকে তাকিয়ে বললাম, কি ব্রেকফাস্ট খাওয়া হলো? এবার তো পড়াশোনার সময় হয়ে গেছে।
পড়াশোনা
কেন, পড়াশোনা করার ইচ্ছে নেই বুঝি?
আজকের দিনটা থাক না মিস।
তাহলে আজকে কি করবে শুনি, বাড়িটা তো কালকেই ঘুরে দেখলাম, আজ কি বাগানে যাব?
বাড়ির সবটা তখনও দেখাই হয়নি, চলুন আগে বাকি ঘরগুলো দেখবে তারপর বাগানে যাব, কেমন?
বেশ বেশ, তাই চলো। ফ্লোরার আড়ষ্টতা কাটাতে প্রথম কটা দিন ওকে অগাধ প্রশ্রয় দেব বলেই ঠিক করেছিলাম। সেদিন সারা বাড়ি ঘুরতে ঘুরতে আমাদের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব হয়ে গেল। বয়সে ছোট হলেও ফ্লোরার বুদ্ধি আর সাহস কোনোটারই কমতি নেই দেখলাম। কত অন্ধকার করিডোর পেরিয়ে ঘুপচি ঘরে অনায়াসে ঢুকে তার ইতিহাস ভূগোল সম্পর্কে আমাকে সে বক্তৃতা দিল তার হিসেব নেই। চিলেকোঠার বাঁকানো সিঁড়ি বা বাড়ির পুরনো মিনারের ছাদে উঠতে গিয়ে আমার মাথা ঘুরছিল, কিন্তু নীল ফ্রকে সজ্জিত স্বর্ণকেশী ফ্লোরা প্রজাপতির মতোই ভেসে বেড়াতে লাগল সর্বত্র। ব্লাই ম্যানার ছেড়ে এসেছি আজ বহুদিন হয়ে গেল। এখন দেখলে হয়তো সেটা আর পাঁচটা বাড়ির মতোই সাদামাটা বলে মনে হবে, কিন্তু সেদিন ফ্লোরার দৃষ্টি দিয়ে বাড়িটা দেখতে দেখতে মনে হয়েছিল আমি যেন পথ ফুলে রূপকথার কোনো মায়াবী প্রাসাদে এসে পড়েছি। ফ্লোরার আঙ্কেলের বলা কথাটা বারবার মনে পড়ছিল। ব্লাই ম্যানার সত্যি একটা দিকহারা জাহাজের মতো বিস্তৃত, নির্জন, রহস্যময়, আর তার যাত্রীদের রক্ষা করতে এই জাহাজের হাল আমাকেই ধরতে হবে।
মিস, মিস, আপনি কি ব্যস্ত?
না মিসেস গ্রোস, ভিতরে আসুন।
আপনার নামে একটা চিঠি এসেছে।
কার চিঠি?
খামের সিলটা তো দেখছি আমাদের মাস্টারের, হার্লে স্ট্রিট থেকে বোধ হয়।
হার্লে স্ট্রিট? কই দিন তো দেখি। সেদিন দুপুরবেলায় চিঠিটা একেবারে অপ্রত্যাশিত ভাবে এসেছিল। যোগাযোগ করতে এত বারণ করা সত্ত্বেও মাস্টার নিজেই আমাকে চিঠি লিখেছেন এ কথা ভেবে পুলকিত হয়ে উঠেছিলাম, কিন্তু খামটা খুলেই হতাশ হলাম। ভিতরে আরও একটা চিঠি রয়েছে, সঙ্গে মাস্টারের একটা তিন লাইনের চিরকুট। তিনি লিখেছেন,
মাইলসের বোর্ডিং স্কুলের হেডমাস্টারের লেখা এই চিঠিটা আমার ঠিকানায় চলে এসেছিল। লোকটা অত্যন্ত বাচাল, তার বক্তব্য শোনার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। চিঠিটা পড়ে যা করার তাই করো, এ বিষয়ে আমি আর একটাও কথা শুনতে চাই না, মনে থাকে যেন।
অন্য চিঠিটা খুলে সেটাতে একবার চোখ বুলিয়েই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার হতভম্ব মুখটা দেখে মিসেস গ্রোস চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন,
কি হয়েছে মিস? মাস্টারের শরীর গতিক ভালো তো?
হ্যাঁ, এটা মাইলসের স্কুলের হেডমাস্টারের চিঠি, ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।
হ্যাঁ, কালকে যে স্কুলের ছুটি পড়বে সে তো সবাই জানে, সেটা লিখে জানানোর কি দরকার?
না, ছুটিতে নয়, ওকে স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছে।
ছাড়িয়ে দিয়েছে? তার মানে মাস্টার মাইলস স্কুলে যেতে পারবে না?
না, ওকে এখন থেকে বাড়িতেই থাকতে হবে।
এই কথায় মিসেস গ্রোসের মুখটা একেবারে শুকিয়ে গেল। বেচারি একটুতেই বিচলিত হয়ে পড়েন, আর এই খবরটা তো একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো হাজির হয়েছে। তার চোখ দুটো ছলছল করে উঠল, ধরা গলায় জিজ্ঞেস করলেন,
কেন মিস, কি করেছে মাস্টার মাইলস?
চিঠিটা তার দিকে বাড়িয়ে দিতেই জড়সড় হয়ে মাথা নাড়লেন মিসেস গ্রোস। বুঝলাম তিনি লেখাপড়া শেখেননি। অগত্যা আমি নিজেই আরো একবার আগাগোড়া চিঠিটা পড়লাম, কিন্তু তাতেও যে কিছু বোধগম্য হল তা বলতে পারি না। না চাইতেই জিজ্ঞেস করে ফেললাম,
মাইলস কি এতটাই খারাপ ছেলে?
খারাপ? স্কুলের মাস্টার কি সেই কথা লিখেছেন?
স্পষ্ট করে তো কিছু লেখেননি, শুধু চিঠিটা পড়ে মনে হচ্ছে উনি বলতে চান যে মাইলস অন্য ছেলেদের ওপর কুপ্রভাব ফেলবে।
কুপ্রভাব? মাস্টার মাইলস? এমন কথা বলার সাহস হয় কি করে ওদের?
আমিও তো কিছুই ভেবে পাচ্ছি না মিসেস গ্রোস, ওইটুকু একটা ছেলে কতই বা বয়স?
12, মাত্র 12।
তাই তো, তাহলে
মাস্টার মাইলস তো কালকে ফিরছে, আপনি ওকে দেখে নিজেই বিচার করবেন, দেখবেন ও কেমন ছেলে। ফ্লোরাকে তো দেখেছেন, ওকে দেখে কি আপনার মনে হয় যে ও কারোর উপর কুপ্রভাব ফেলতে পারে? একবার তাকে দেখুন ওকে।
দরজার কাছে কখন যেন ফ্লোরা এসে দাঁড়িয়েছিল। ওকে কিছুক্ষণ আগে হাতের লেখা অভ্যেস করতে দিয়ে এসেছিলাম, কাজটা বেচারির মোটেই পছন্দ হয়নি, কিন্তু দেখলাম নিতুল হাতে কাগজ ভর্তি করে লিখেছে, যেন শুধুমাত্র আমায় ভালোবাসে বলে এত অপছন্দের কাজটা করতে একটুও ফাঁকি দেয়নি। তাকে দেখে আমার মনটা হঠাৎ আবেগে ভরে উঠল। উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু দিয়ে বললাম, ফ্লোরা মাই ডিয়ার, কি সুন্দর তোমার হাতের লেখা, আমি খুব খুশি হয়েছি।
এবার আমার ছুটি তো?
হ্যাঁ ছুটি, চলো আমরা বাগানে যাই।
হ্যাঁ
মিসেস গ্রোস, আমরা পরে কথা বলি।
সেই ভালো মিস, গুড ডে।
বাকি দিনটা মিসেস গ্রোস আমাকে এড়িয়ে চললেন, মাইলসের স্বভাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছি বলে নিশ্চয়ই আমার উপর ক্ষুণ্ণ হয়েছেন। আমি পড়লাম অস্বস্তিতে, মিসেস গ্রোস ছাড়া এখানে আমার কোনো প্রকৃত সঙ্গী নেই, তিনি আমার উপর চটে গেলে ভারী মুশকিল, তাছাড়া মাইলসের বিষয়টারও একটা নিষ্পত্তি হওয়া দরকার। সন্ধেবেলায় তার কাছে গিয়ে বললাম, দেখুন মিসেস গ্রোস, মাইলসের গভর্নেস হিসাবে ওর সম্পর্কে আমার চিন্তা হবেই, কিন্তু আপনি নিজে অন্তত ওকে কোনো অন্যায় করতে দেখেননি, তাই তো?
সে কথা আমি আবার কখন বললাম মিস?
বলেননি? তার মানে আপনি মাইলসকে অন্যায় করতে দেখেছেন?
অবশ্যই দেখেছি, এন্ড থ্যাঙ্ক গড ফর দ্যাট মিস। একটা 12 বছরের ছেলে কখনো কোনো অন্যায় করবে না, এটা কি স্বাভাবিক নাকি?
হ্যাঁ তা হয়তো ঠিক, কিন্তু মিসেস গ্রোস, সেই স্বভাবটা যদি অন্যদের মধ্যে সংক্রমণ করে দেওয়ার মতো কিছু হয় তাহলে তো?
কি করে দেওয়ার মতো?
সংক্রমণ মানে অন্যকে খারাপ করে দেওয়ার মতো।
অন্যকে খারাপ করে দেওয়ার মতো দুষ্টুমি করবে মাইলস? আপনি কি ভাবছেন, ও আপনাকেও খারাপ করে দেবে?
এই কথার উত্তর দেওয়া চলে না জেনে আমি হেসে ব্যাপারটা চাপা দিয়ে দিলাম, কিন্তু আমার মনটা খচখচ করতেই লাগল। পরদিন সকালে ফ্লোরার সঙ্গেও ভালো করে গল্পগুজব করতে পারলাম না। সেই অবশ্য খেলতে খেলতে অনর্গল অনেক কথাই বলে গেল।
মিস, আমার ডল হাউসটা কেমন দেখতে বললেন না তো?
হ্যাঁ ভারী সুন্দর তো।
মিস জেসেল আমার পুতুলের জন্য জামা তৈরি করে দিতেন, আপনি পারবেন জামা তৈরি করে দিতে?
হ্যাঁ বানিয়ে দেব।
আসলে তখন তো মাইলসও থাকতো, চারজনে মিলে অনেক মজা হতো। সব সময় মজা হতো না অবশ্য, কিন্তু অনেক সময়ই হতো। মিস জেসেল পিয়ানো বাজিয়ে গান গাইতেন, ওই যে মিউজিক রুমের পিয়ানোটা ওইটায় বসে বাজাতেন আর গাইতেন। আমরা মাঝে মাঝে নাচও করতাম, কিন্তু সব সময় নয়, অনেক সময় ঘরে শুধু আমি আর মিস জেসেলই থাকতাম, আর মাইলসকে হাতেকে নিয়ে যেত।
তাই বুঝি?
মিস জেসেল তখন ওই গানটা গাইতেন। গড়েছিলাম দুজন মিলে,
আরে এই গানটা, এই গানটা তুমি কোথেকে শিখলে ফ্লোরা?
কেন মিস, এক্ষুনি বললাম যে মিস জেসেল শিখিয়েছিলেন, আপনি শুনতে পাননি?
মিস জেসেল, সরি মাই ডার্লিং, মাঝখানে হঠাৎ একটু আনমনা হয়ে গিয়েছিলাম।
দ্যাটস অল রাইট মিস, কিন্তু পুতুলের জামা বানিয়ে দেওয়ার ব্যাপারটা ভুলবেন না যেন।
না না ভুলব না। ফ্লোরার সব কথা তখন মন দিয়ে শুনিনি বটে, কিন্তু একটা নাম ঘুরে ফিরেই ওর মুখে আসছিল সেটা খেয়াল করেছিলাম, মিস জেসেল, অর্থাৎ বাচ্চাদের প্রাক্তন গভর্নেস। ওদের উপর এই মহিলাটির যে একটা গভীর প্রভাব রয়েছে সেটা বুঝতে আমার অসুবিধে হল না। কিন্তু অভিভাবিকা হিসাবে কেমন ছিলেন তিনি? একজন ভালো গভর্নেসের যা যা কর্তব্য সব ঠিকঠাক পালন করতেন তো? বাচ্চাদের আঙ্কেলের কথা শুনে তো মনে হল তিনি মিস জেসেলের কাজকর্মে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। বিষয়টা আরেকটু ভালো করে বোঝার জন্য রান্নাঘরে মিসেস গ্রোসের কাছে গেলাম। তিনি আমাকে দেখে হাসি মুখে বললেন,
আজ বিকেলে আপনারা মাস্টার মাইলসকে আনতে যাচ্ছেন তো?
হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা মিসেস গ্রোস, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব।
হ্যাঁ বলুন না, কি কথা?
বাচ্চাদের আগের গভর্নেস মিস জেসেল, উনি কেমন ছিলেন?
কেমন ছিলেন? এ তো আপনারই মতো বয়স, আর প্রায় আপনারই মতো সুন্দরী,
তাই? ও হ্যাঁ, আপনি বলছিলেন বটে, আমাদের হার্লে স্ট্রিটের মাস্টার অল্প বয়সী সুন্দরী মেয়েদেরই বেশি পছন্দ করেন।
তা বটে, অন্তত সে তো সব অল্প বয়সী সুন্দরীকেই পছন্দ করত।
সে
মানে করতেন, মানে মাস্টারের কথা বলছি আর কি।
প্রথমবার কার কথা বলছিলেন?
না তো বললাম ছিল মাস্টার।
ও তা মিস জেসেলকে কখনো মাইন্সের মধ্যে কোন রকম সমস্যা দেখেছিলেন?
না মিস, অন্তত আমাকে তো কিছু বলেননি।
কিছু মনে করবেন না মিসেস গ্রোস, কিন্তু মিস জেসেল মানে ওর সব দিকে নজর ছিল তো, সাবধানী ছিলেন?
অনেক ব্যাপারেই সাবধানী ছিলেন, আবার কোনো কোনো ব্যাপারে একদমই ছিলেন না। এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না।
মাস্টার কি এই অসাবধানতার কারণেই ওকে ছাড়িয়ে দিলেন?
মিসেস গ্রোস এবারে আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। তার মুখে বিস্ময় আর ভয় মিশ্রিত এক অদ্ভুত অভিব্যক্তি। খানিকক্ষণ একভাবে চেয়ে থেকে ফিসফিসে গলায় বললেন,
মাস্টার আপনাকে কিছু বলেননি?
কিসের ব্যাপারে?
মিস জেসেলকে চাকরি থেকে ছাড়ানো হয়নি, উনি মারা গিয়েছিলেন।
প্রচণ্ড একটা ধাক্কা খেতে গিয়েও হঠাৎ একটা কথা মনে পড়ে যেতে নিজেকে সামলে নিলাম। মাস্টার সেদিন কি যেন বলেছিলেন আমাকে?
তিনি বেশি দিন টিকলেনই না, কিছুদিনের মধ্যেই ব্লাই ম্যানর থেকে চিরবিদায় নিলেন।
চিরবিদায়, কথার মানেটা তখন ধরতে পারিনি, না হলে নিশ্চয়ই ভদ্রলোককে আরো অনেক কটা প্রশ্ন করতাম। এখন অবশ্য তার থেকে আর কিছুই জানা যাবে না, অগত্যা মিসেস গ্রোসই ভরসা। তাকে একটু ধাতস্থ করবার জন্য বললাম,
না মানে মাস্টার তো ভেঙে কিছু বলেননি, তাই আর কি। মিস জেসেল এই বাড়িতে থাকার সময় মারা গেছেন?
না, বাড়িতে মারা যাননি।
তাহলে?
মিসেস গ্রোস অন্যমনস্ক হয়ে গেলেন, মুখে কিছুই বললেন না, কিন্তু মনে হল তার মনে কোনো পুরনো স্মৃতি ফিরে এসেছে, আর সেই স্মৃতি মোটেই সুখের নয়।
শোনো, বাচ্চাদের নার্সমেড হিসেবে তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু কটা দিন ফ্লোরাকে একটু ভুলিয়ে ফেলিয়ে রাখলেই চলবে। মাইলস তো গতকালই স্কুলে চলে গেছে, আর মাস্টার শিগগিরই একজন নতুন গভর্নেসকে বহাল করবেন বলেছেন, ততদিন একটু সামলে রাখতে পারবে তো?
পারব মিসেস গ্রোস, আপনি কোনো চিন্তা করবেন না, কিন্তু মিস জেসেল হঠাৎ সব ছেড়ে ছুড়ে দিয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন কেন?
হবে না, অল্প বয়সী আই বুড়ো মেয়ে, আমি অনেকবার বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তার যা রূপের গুমর আমার কথা শুনবে কেন? নিজেই নিজের সর্বনাশটি ঘটিয়েছে। পাপের ফল যে সবার চোখের সামনেই ধরে সে কথা তো মনে ছিল না। এখনকার ভদ্র সমাজে মুখ দেখানোর জো রইল তার?
কি সর্বনাশ, এমন কেলেঙ্কারি, কিন্তু কার সঙ্গে?
তুমি জানো না?
বুঝেছি।
ওদিকে গভীর জল, প্লিজ যাবেন না, ফিরে আসুন। আমি আসছি পিটার, আমি আসছি। গুড বাই, গুড বাই, না, গুড বাই। মিসেস গ্রোস, মিসেস গ্রোস,
কি ব্যাপার এত রাতে? এ কি মিস ফ্লোরা?
মিস জেসেল, মিস জেসেল চলে পড়ে গেছেন।
কি, কখন, তুমি কিভাবে?
উনি গান গাইছিলেন, আমি গান শুনে বেরিয়ে এসে দেখি উনি কি মরে গেছেন।
আমি ঘুম ভেঙে উঠে দেখি মিস ফ্লোরা বিছানায় নেই। তারপর লেকের ধার থেকে চিৎকার শুনতে পেয়ে ছুটে গেলাম, দেখলাম ও পাড়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে। এখন কি হবে ম্যাডাম?
দাঁড়াও দাঁড়াও, মিস ফ্লোরাকে আগে ঘরে রেখে এসো, দরজায় চাবি দিয়ে তারপরে আসবে। হ্যাঁ চলো, ড্রাইভারকে ঘুম থেকে তুলি, মাস্টারকে খবর পাঠানো দরকার। চলো
যাচ্ছি।
মিসেস গ্রোস, মিসেস গ্রোস, আপনি চুপ করে গেলেন যে? মিস জেসেল কিভাবে মারা গেলেন বললেন না তো?
মিসেস গ্রোস খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইলেন। অবশেষে একটা গভীর নিঃশ্বাস ফেলে মেপে মেপে বললেন,
বছরের শেষে মিস জেসেল কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। ওই কটা দিন মিস ফ্লোরাকে আমাদের বাড়ির নার্সমেইডে দেখছিল। মাস্টার মাইলস তার কদিন আগে স্কুলে চলে গিয়েছিল। মিস জেসেল অবশ্য সেই যে বাড়ি গেলেন আর ফিরলেন না। কিছুদিন পর মাস্টার চিঠি লিখে জানালেন যে উনি মারা গেছেন।
আই সি, কিন্তু মারা যাওয়ার কারণটা কি?
সে ব্যাপারে আমায় কিছু জানানো হয়নি। মিস, আপনি বরং তৈরি হয়ে নিন, মাস্টার মাইলসকে আনতে যাওয়ার সময় হয়ে এলো প্রায়।
আচ্ছা আসি তাহলে। মাইলসকে আনতে যাওয়ার পথে নানা রকম ভাবনা মাথায় ভিড় করে আসছিল। আমাদের সমাজে একজন কাজের মেয়ে বা একজন গভর্নেসকে কোন অপরাধের দায়ে চাকরি ছাড়তে হয় তা আমার ভালোই জানা আছে। মিস জেসেলের স্বভাব চরিত্র নিয়ে আগেই একটা সংশয় তৈরি হয়েছিল মনে, কিন্তু এবার আমার সন্দেহ বদ্ধমূল বিশ্বাসে পরিণত হল। এমন একজন মহিলাকে ওই ফুলের মতো নিষ্পাপ বাচ্চা দুটির দায়িত্ব দেওয়া হয়েছিল, এ কথা ভেবেই আমার গা ঘিনঘিন করছিল। কিন্তু মিস জেসেল কেলেঙ্কারিটা ঘটালেন কার সঙ্গে? এই বাড়িতে তো পুরুষ মানুষ তেমন কেউই নেই, একমাত্র ক্যারেজ ড্রাইভার, মালি আর দু একজন সাধারণ কাজের লোক আছে। কিন্তু অত নিচু শ্রেণীর মানুষের সঙ্গে কি একজন বাড়ির গভর্নেস এমন বিশ্রীভাবে নিজেকে জড়াবে? ক্যারেজটা যে কখন একটা সরাইখানার সামনে এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। ফ্লোরার চিৎকারে সম্বিত ফিরল, দেখলাম দরজার কাছেই দাঁড়িয়ে আছে বছর বারোর ছেলেটি। এক মাথা সোনালি চুল, চোখ মুখ যেন চিত্রশিল্পী রাফায়েলের তুলিতে আঁকা, এমন অপার্থিব সুন্দর মুখ শুধু দেব শিশুদেরই হয় বলে জানতাম। মনের মধ্যে এতটুকু কালি থাকলে কি এই নিখুঁত পবিত্র সৌন্দর্যের অধিকারী হওয়া যায় কখনো?
ফ্লোরার সঙ্গে প্রথম আলাপের পর যত স্নেহ মনে জেগেছিল, মাইলসকে দেখে তার চেয়েও সহস্রগুণ তীব্র এক আবেগ আমার হৃদয়কে গ্রাস করল। মন্ত্রমুগ্ধের মতো গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে গেলাম। সে আমাকে দেখে ঝর্ণার মতো হেসে হাত বাড়িয়ে বলল,
মাই ডিয়ার মিস, আপনি এত দূর কষ্ট করে আসতে গেলেন কেন?
না এসে কি থাকতে পারি মাইলস? তোমাদের দেখাশোনা করাই তো আমার কাজ, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তো?
না না, এই তো একটু আগেই কোচ থেকে নামলাম। আপনার মতো একজন সুন্দরী মহিলা আসছেন জানলে অবশ্য এত ধৈর্য ধরে থাকতে পারতাম না।
তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো মাইলস।
মজা করছিলাম মিস। ফ্লোরা কেমন আছো?
খুব ভালো। মিস আসার পর থেকে একদম একঘেয়ে লাগছে না, আর তুমি আসার পর তো আরো মজা হবে, তাই না মিস?
হবে তো। চলো চলো মাইলস, গাড়িতে উঠে পড়ি চলো। মাইলসের স্বভাব নিয়ে নানা রকম সন্দেহ করবার জন্য ভারী অনুশোচনা হচ্ছিল। এমন চমৎকার ছেলে কোনো দোষ করতে পারে এমনটা মনে আনাই তো মস্ত অন্যায়। বাড়ি ফিরে মাইলস আর ফ্লোরাকে বিশ্রাম করতে পাঠিয়ে সোজা মিসেস গ্রোসকে গিয়ে বললাম, উফ, স্কুলের হেডমাস্টার ভদ্রলোকের কি আক্কেল বলে কিছু নেই?
মাস্টার মাইলস এর ব্যাপারটার কথা বলছেন?
তাছাড়া আবার কি, স্কুল থেকে ছাড়িয়ে দেওয়ার মতো কাজ করবে মাইলস এর মতো একটা বাচ্চা? একবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখুন মিসেস গ্রোস, ওর পক্ষে এমন কোনো কাজ করা কি সম্ভব?
বলেছিলাম না মিস, আমি জানতাম আপনি ঠিক বুঝবেন। কিন্তু তাহলে ওই চিঠিটার কি জবাব দেবেন?
দেবই না, কোনো জবাব দেওয়ার দরকার নেই।
আর মাস্টারকে কি বলবেন?
কিচ্ছু না, মাস্টার মাইলস কারোরই এই ব্যাপারে কিচ্ছু জানবার প্রয়োজন নেই।
তাই হবে মিস, আমরা দুজনেই ঠিক ওকে দেখে রাখতে পারব, তাই না?
হ্যাঁ মিসেস ক্রস, ঠিক পারব। এই বলে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে আমরা একটা অব্যক্ত শপথ করলাম। এখন ভাবলে অবাক লাগে, কিন্তু তখন কিসের মন্ত্র বলে যেন বাস্তব আর অবাস্তবের মধ্যেকারের সীমারেখাটা একেবারে অদৃশ্য হয়ে গিয়েছিল। সত্যি ভেবেছিলাম মাইলসের পড়াশোনার সমস্ত দায়িত্ব আমি একাই নিতে পারব। আর সেই গ্রীষ্মকালটাও তো রূপকথার মতোই অবাস্তব ছিল। মাইলস আর ফ্লোরার মতো দুই দেবশিশুর স্নিগ্ধ সান্নিধ্যে থাকতে থাকতে মনে হতো ওরা বুঝি কোনোদিন বড়ই হবে না। ব্লাইমানারের এই বিস্তৃত বাগান আর হ্রদের ধারেই পবিত্র আনন্দে খেলে বেড়াবে চিরকাল।
আরে কি, পড়াশুনো ফেলে পালাচ্ছ কোথায় দুজনে? মাইলস, তোমার ফ্রেঞ্চ প্র্যাকটিসের কি হবে?
হয়ে গেছে মিস, আপনি মিলিয়ে দেখে নিন।
প্লিজ মিস, আমাকে তো আপনার দেওয়া কবিতাটা পুরো মুখস্থ করেছি, এবার আমি আর মাইলস হাইড অ্যান্ড সিক খেলব, আপনিও আসুন।
আমি আবার কেন, তোমরাই না হয় খেলো।
আরে আসুন না।
আরে
আরে চলুন,
অত জোরে চেনো না,
পড়ে যাবো তো। চলুন চলুন
চলো।
কিছু কিছু ঝড় কোনো পূর্বাভাস দেয় না, ওৎপাতা জন্তুর মতোই অতর্কিতে আছড়ে পড়ে। ব্লাইম্যানারের ইতিহাসটা মনে করলে অবশ্য বুঝতে পারি অনেকগুলো সংকেত এসে বিপদে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে গিয়েছিল, আমি সেগুলো চিনতে পারিনি। যখন পারলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বিকেলবেলায় ঘণ্টাখানেক সময় আমার নিজস্ব, বাচ্চাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করিয়ে তাদের বিশ্রাম করতে পাঠিয়ে দিয়ে বাগানে হাঁটতে বেরোতাম। আমি ঘুরতে ঘুরতে নিজেকেই বাড়ির কর্ত্রী হিসেবে কল্পনা করে এক অদ্ভুত রোমাঞ্চ হতো। সেই সঙ্গে মাস্টারের আদেশ এজাপত অক্ষরে অক্ষরে মেনে চলতে পারার জন্য গর্বও হতো। ভাবতাম তিনিও কি আমার কর্মদক্ষতার জন্য আমাকে মনে মনে ধন্যবাদ দিচ্ছেন, আমাকে অন্য সব মেয়েদের থেকে আলাদা দৃষ্টিতে দেখছেন কি।
এসব ছেলে মানুষই কল্পনায় ভাসতে ভাসতে সেদিনও বাগানে হাঁটছিলাম।
বাগানের পথের মোড়ের মাথায় হঠাৎ যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়, যদি মাস্টার নিজেই এখানে এসে হাজির হন, তিনি কি আমার কাজে খুশি হয়ে আমার প্রশংসা করবেন?
দূর, কি সব ভাবছি।
এ কি, ওটা কে?
হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। হঠাৎ উপরের দিকে তাকাতে একটা অদ্ভুত দৃশ্য দেখে থমকে গেলাম। বাড়ির দুপ্রান্তে যে দুটো মিনার আছে, তারই একটার ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একটা লোক। তাকে আমি কখনো দেখিনি। হঠাৎ মনে হল আশপাশের সমস্ত শব্দ যেন একসঙ্গে থেমে গেছে। জগতে এখন অবশিষ্ট রয়েছে দুটি মাত্র প্রাণী, আমি আর ওই লোকটা। টের পেলাম আমার হাতের লোম দাঁড়িয়ে গেছে, হাত দুটো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কতক্ষণ যে ওইভাবে কেটেছিল জানি না। শেষ পর্যন্ত আর না পেরে খানিকটা এগিয়ে গিয়ে গলা তুলে তাকে ডাকলাম,
কে, কে আপনি?
আগন্তুক কিন্তু কোনো উত্তর দিল না, আমার থেকে চোখও সরাল না। এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতেই ধীরে ধীরে মিনারের অন্য প্রান্তে এগোতে লাগল। তারপর হঠাৎ ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে গেল।
মিস, এতক্ষণ কোথায় ছিলেন? কি হাঁপাচ্ছেন কেন তো?
আমি বাইরে হাঁটতে গিয়ে।
ও তাই, বলুন, আমি খালি ভেবে মরছি অন্ধকার হয়ে গেল, এদিকে আপনি এখনো এলেন না।
হ্যাঁ, আসলে ভারী সুন্দর আবহাওয়া তো। আচ্ছা মিসেস গ্রোস, আমি বরং ঘরে যাই। হ্যাঁ
আচ্ছা,
জুতোগুলো ভিজে গেছে, আসি কেমন?
মিসেস গ্রোসকে কেন যে কিছু বললাম না কে জানে। আমার দেরি দেখে সামান্য বিচলিত হয়েছিলেন বটে, কিন্তু এছাড়া তাঁর মুখে আর কোন রকম উদ্বেগের ছায়া ছিল না। তাই হয়তো তাকে চিন্তায় ফেলতে চাইনি। কোনো মতে একটা দায় সারা উত্তর দিয়ে ঘরে চলে গেলাম।
কি ওই লোকটা? কাজের লোকেদের কেউ তো নয়। দূর থেকে ওর পোশাক আশাক বেশ দামি বলেই মনে হলো, অথচ মাথায় হ্যাট নেই। অদ্ভুত, কাজের লোকেদের কেউ আমার সঙ্গে মশকরা করছে না তো? না, পরের কয়েকদিন সবার উপর ভালো করে নজর রাখতে হবে।
কিন্তু পরপর তিন দিন অত্যন্ত সতর্কভাবে কাটানোর পর বুঝলাম এই বাড়ির কেউই কোনো ষড়যন্ত্র করছে না। ভাবলাম নিশ্চয়ই একটা উটকো লোক কোনোভাবে ব্লাই ম্যানারে ঢুকে পড়েছিল, হয়তো এদিকেই কোথাও বেড়াতে এসে একটা পুরনো বাড়ি দেখে আশেপাশের প্রাকৃতিক শোভা দেখার জন্য সোজা ছাদে গিয়ে উঠেছিল। সেদিনের পর তাকে আর বাড়ির আশেপাশে দেখাও গেল না। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম।
মিস, মিস আপনি কি পড়ছেন? আঙ্কেল চিঠি পাঠিয়েছে নাকি?
না, আমার বাড়ি থেকে চিঠি এসেছে।
আপনার বাড়িতে কে কে আছেন?
মা, বাবা, ভাই, বোন সবাই আছে।
তারা ভালো নেই?
বড়দের কত রকম সমস্যা থাকে, ওসব শুনে আর তোমাদের মন খারাপ করতে হবে না। যাই হোক, তোমার লেখাতে হয়েছে?
হ্যাঁ, এই তো
দেখি দেখি। বাহ, এক্সেলেন্ট! তোমাদের দুজনকে তো বকাবকি করবার সুযোগই নেই দেখছি। সব কাজ কি সুন্দর করে করো।
থ্যাংক ইউ মিস।
আপনাকে খুশি দেখলে আমরাও তো খুশি হই।
খুব হয়েছে। আরে, বৃষ্টি ধরে গেছে মনে হচ্ছে। চলো চলো, তৈরি হয়ে নাও, আমরা চার্চে যাব।
ইয়ে!
এই কদিনে বাচ্চা দুটোর ওপর বড় বেশি নির্ভর করতে শুরু করেছিলাম। আমার যাবতীয় মন খারাপের ওষুধ ছিল মাইলস আর ফ্লোরা। তাছাড়া ওদের মনোজগৎ সম্পর্কে আমার কৌতূহলও ছিল অগাধ। দুজনেই আমার এত বাধ্য ছিল যে মাঝে মাঝে ওদেরকে অনেক দূরের কোনো জগতের বাসিন্দা বলে মনে হতো। বকাবকি, জোড়াজুড়ি বা বায়নার মতো স্বাভাবিক বিষয়গুলো তাদের মধ্যে একেবারেই অনুপস্থিত ছিল। মাইলসের সঙ্গে কথা বলে মাঝে মাঝে মনে হতো, ছেলেটার জীবনে অতীত বা ভবিষ্যৎ বলে কোনো বস্তুই নেই, একটা চিরন্তন বর্তমানে দিন যাপন করে সে।
আচ্ছা মাইলস, তোমার স্কুলের বন্ধুদের কথা মনে পড়ে না?
কই না তো,
ওখানকার মাস্টারদের কথাও মনে পড়ে না?
হ্যাঁ, এখন তো আমার একজনই মিস্ট্রেস আছেন, তিনি সবার থেকে ভালো।
আজ পর্যন্ত নিজের স্কুল জীবনের ব্যাপারে, নিজের বন্ধু বান্ধব বা শিক্ষকদের ব্যাপারে একটাও কথা বলেনি মাইলস। আমিও আর কিছু জিজ্ঞেস করিনি, কারণ সে যে কোনো দোষ করতে পারে সেটা আমি এক মুহূর্তের জন্যও বিশ্বাস করতে পারিনি। নিজেকে বুঝিয়েছিলাম ওখানকার বদমেজাজি সন্দেহবাতিক শিক্ষকেরা বেচারাকে অকারণে শাস্তি দিয়েছেন। জানি তখনও এক মায়ার ফাঁদেই আটকে ছিলাম। সত্যি বলতে কি, এই মায়ার অস্তিত্বের কথা তখনও যে টের পেতাম না তা নয়, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের দারিদ্র, লাঞ্ছনা আর ঘাত প্রতিঘাতে আমি এতই ক্লান্ত ছিলাম যে ওই মায়াকেই আরো আঁকড়ে ধরেছিলাম, আর সেই নির্বুদ্ধিতার ফলও পেলাম অচিরেই।
মিস, আপনি কোথায়? আমরা তৈরি হয়ে অপেক্ষা করছি যে।
একটু দাঁড়ান না, আমার গ্লাভস দুটো ডাইনিং রুমে ফেলে এসেছি, ওগুলো নিয়ে আসি।
হ্যাঁ হ্যাঁ, আসুন।
রবিবার সারাদিন বৃষ্টি পড়ছিল বলে বিকেলের আগে চার্চে বেরোনো গেল না। বৃষ্টি ধরতেই বাচ্চারা তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল। আমিও ফেলে আসা গ্লাভস উদ্ধার করতে ডাইনিং রুমে ঢুকলাম। বাইরের মেঘ ছেঁড়া আলোয় ঘরের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। জানলার ধারের একটা চেয়ারের উপর আমার গ্লাভসগুলো পড়েছিল। ওগুলো তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়াতেই পাথরের মতো জমে গেলাম। জানলার বাইরে আবারও সেই রক্ত জল করা দৃষ্টিতে তাকিয়ে আছে আগের দিনের দেখা সেই অচেনা লোকটা।
কে কে আপনি, কি চান?
লোকটা নীরবে জানলা দিয়ে ঘরের চারপাশটা দেখতে লাগল। সে আমার কারণে এখানে আসেনি, ঘরের ভেতর অন্য কাউকে খুঁজছে। কতক্ষণ যে ওইভাবে দাঁড়িয়েছিল তা আজ আর মনে নেই। শুধু মনে আছে তার ভয়াবহ মুখটাকে অদ্ভুত রকম চেনা ঠেকছিল, যেন তাকে আমি বহুবার দেখেছি, ভবিষ্যতেও বহুবার দেখব। এই অনুভূতিটা যখন একেবারে অসহ্য হয়ে উঠেছে, ঠিক তখনই লোকটা অদৃশ্য হয়ে গেল। এক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে আমি ছুটলাম বাড়ির বাইরে। ডাইনিং রুমের বাইরের চত্বরটা এখন ফাঁকা, আশেপাশের গাছপালা বা ঝোপঝাড়ের আড়ালেও যে খুঁজলে কাউকে পাওয়া যাবে না তা আমার অবচেতন মন টের পেয়ে গিয়েছিল। পায়ে পায়ে জানলাটার দিকে এগিয়ে গিয়ে ভিতরে উঁকি দিলাম, ঠিক যেভাবে ওই লোকটা উঁকি দিয়েছিল। প্রায় সঙ্গে সঙ্গেই মিসেস গ্রোস ঘরে ঢুকে আমাকে জানলার বাইরে দেখে আঁতকে উঠলেন।
ও গড, মিস, আপনি আপনি ওখানে কি করছেন? দাঁড়ান, আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি।
আমি যে পথে এসেছিলাম তিনিও ঠিক সেই পথে ছুটতে ছুটতে ডাইনিং রুমের বাইরের চত্বরটা এলেন। তার মুখটাও ভয় ফ্যাকাশে হয়ে উঠেছিল।
ও মাই গড, মিস, কি হয়েছে আপনার?
আমার
আপনার মুখটা তো মরার মতো সাদা হয়ে গেছে, শরীর খারাপ লাগছে?
শরীর আজ আর আমার চার্চে যাওয়া হবে না মিসেস ক্রস। আমি বড় ভয় পেয়েছি।
কিসের ভয়?
আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখানটাতে একটা বিশ্রী দেখতে লোক দাঁড়িয়ে ডাইনিং রুমে উঁকি মারছিল।
বলেন কি, কে দাঁড়িয়েছিল আর গেলই বা কোথায়?
জানি না, কিছুই জানি না।
আপনি আগে দেখেছেন লোকটাকে?
হ্যাঁ, বেশ কিছুদিন আগে বাড়ির ডান দিকের মিনারের উপর দেখেছিলাম।
আমাকে বলেননি কেন?
আসলে তখন ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিইনি আমি।
চেহারা দেখে কি ভদ্রলোক বলে মনে হলো? মানে আমাদের আশেপাশের গ্রামেরও তো কেউ হতে পারে।
না না না, ভদ্রলোক নয়। এতল্লাটে আমি তাকে কোনোদিনই দেখিনি, বিশ্বাস করুন। কিছুই তো ভেবে পাচ্ছি না।
একথা শুনে মিসেস গ্রোস একটু নিশ্চিন্ত হয়েছেন মনে হল। তাঁর সরল মনে হয়তো ভেবেছিলেন আশেপাশের কোনো মানুষ না হলে তার ব্যাপারে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। অগত্যা আমি জোর দিয়ে আবার বললাম,
আমাদের এখন চার্চে যাওয়া হবে না মিসেস ক্রস।
কেন মিস? কিছুক্ষণের জন্য বাইরে থেকে ঘুরে এলে আপনারও তো ভালো লাগবে।
না না, আমার ভালো লাগার থেকে অনেক বেশি জরুরি হলো বাচ্চাদের নিরাপত্তা। একটা বিপজ্জনক লোক অজানা উদ্দেশ্যে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে ওদের নিয়ে বেরোনো, না 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 না।
এতক্ষণে বোধহয় মিসেস গ্রোস আমার কথার গুরুত্বটা বুঝতে পারলেন। তার মুখে ভয়ের স্পষ্ট ছায়া ফুটে উঠল। তিনি সাবধানী গলায় জিজ্ঞেস করলেন,
আচ্ছা মিস, ওই লোকটাকে আপনি মিনারের ছাদে দেখেছিলেন বললেন, সেটা কবে?
এই তো সপ্তাহ দুয়েক আগে, ঠিক এই সময়টাতেই দেখেছিলাম।
কিন্তু লোকটা বাড়ির ভেতরে ঢুকলো কি করে?
কি করে জানবো বলুন তো, আজ অন্তত ঢুকতে পারেনি, এটাই যা বাঁচোয়া। নেহাত আমি দেখতে পেয়ে দৌড়ে গিয়েছিলাম বলে, না হলে হয়তো।
আচ্ছা, লোকটার চেহারাটা ঠিক কিরকম বলতে পারবেন?
হ্যাঁ, লোকটার মাথায় টুপি নেই, জামা কাপড় বেশ দামি, কিন্তু মনে হলো যেন নিজের নয়, কারুর কাছ থেকে ধার করা। মাথা ভর্তি লাল কোঁকড়া চুল, দুপাশে বড় জুলপি, মুখটা কামানো, সরু ঠোঁট, চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ। এমনিতে তাকে বেশ সুপুরুষ বলা চলে, কিন্তু না, ভদ্রলোক সে কোনো মতেই নয়।
এই অবধি বলে হঠাৎ মিসেস ক্রুসের দিকে চোখ পড়তেই থমকে গেলাম। তার মুখটা কাগজের মতো সাদা হয়ে গেছে, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে।
কি ব্যাপার মিসেস ক্রুস, আপনি কি লোকটাকে চেনেন নাকি?
কুইন্ট।
কুইন্ট? কুইন্ট মানে?
পিটার কুইন্ট, মাস্টারের বাটলার। আগের বছর উনি ব্লাইমন্ড থেকে ঘুরে যাওয়ার সময় ওকে এখানে রেখে গিয়েছিলেন। কুইন্টের হুকুমেই সব চলত।
ওই লোকটার হুকুম?
হ্যাঁ হ্যাঁ, ওর কথাই ছিল শেষ কথা। গড সেভ আস।
এরকম অবিবেচকের মতন কাজ করলেন মাস্টার, আর লোকটারই বা হঠাৎ কি হলো, সে গেল কোথায়?
জানি না, স্বর্গে না নরকে কোথায় গেছে কে জানে, কিন্তু ইহজগতে আর নেই।
মানে কি বলতে চাইছেন আপনি?
মিস চেসলের কিছুদিন আগেই পিটার কুইন্টও মারা গেছিল।
বলাই বাহুল্য সেদিন আর চার্চে যাওয়া হল না। মাইলস আর ফ্লোরাকে ঘুমোতে পাঠানোর পর ওদের স্কুল রুমে বসে মিসেস গ্রোসের কাছে কুইন্ট সম্পর্কে আরো কিছু কথা জানলাম।
মিসেস গ্রোস, আমাদের কিন্তু ভয় পেলে চলবে না, ঠান্ডা মাথায় সবটা সামলাতে হবে।
জানি, কিন্তু এমন বিপদ।
লোকটা তখন ঘরের মধ্যে অন্য কাউকে খুঁজছিল, ওর লক্ষ্য আমি বা আপনি নই।
তাহলে কে?
আমার তো সন্দেহ মাইলস। না সন্দেহ না, আমার দৃঢ় বিশ্বাস ও মাইলসকেই খুঁজতে এসেছিল।
ও মাই গড।
আর আপনার মুখ দেখে তো মনে হচ্ছে আপনারও তাই বিশ্বাস। ঠিক তো?
মাস্টার মাইলসের সঙ্গে ওর খুব খাতির ছিল সেটা ঠিক, কিন্তু মিস ও যদি কুইন্টকে কোনোভাবে দেখে ফেলে তাহলে তো
ওই কুইন্ট সেটাই চায় ম্যাডাম, এ ছাড়া আর কিছুই হতে পারে না আমি নিশ্চিত।
আমার মনে তখন বাচ্চাদের সুরক্ষা ছাড়া আর কোনো প্রসঙ্গই মাথায় ছিল না। পিটার ক্রিন্টের উপদ্রব থেকে মাইলস আর ফ্লোরাকে রক্ষা করবার জন্যে আমি প্রাণ দিতেও রাজি ছিলাম, কিন্তু এই গভীর দুশ্চিন্তার মধ্যেও একটা খটকা বারবার আমায় জানান দিতে লাগল।
আচ্ছা মিসেস ক্রস, আমি এতদিন ধরে মাইলস আর ফ্লোরার দেখাশোনা করছি, কিন্তু একদিনের জন্য তো পিটার ক্রিন্টের নামটা উচ্চারণ করেনি ওরা, কেন বলুন তো?
ফ্লোরার কি ওরা তো জ্ঞান বুদ্ধি হয়েছে মিস, এতদিন আগের ঘটনা ওসব ভুলে গেছে।
কিন্তু মাইলস, মাইলসের তো ভোলার কথা নয়, বিশেষ করে পিটার কুইন যদি মারা গিয়ে থাকে।
দোহাই আপনার, দোহাই আপনার, মাস্টার মাইলসকে ও ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করবে না কেন?
না না না, তা কেন করব, কিন্তু ভেবে দেখুন ব্যাপারটা অদ্ভুত নয়? আপনি তো একটু আগে বললেন দুজনের মধ্যে নাকি খাতির ছিল।
মাস্টার মাইলসের দিক থেকে তো ছিল না, ওই কুইন্টি সারাক্ষণ ওকে নিয়ে ঘুরে বেড়াত, একজন কাজের লোকের পক্ষে একটু বেশি বাড়াবাড়ি।
কি বলছেন, আমার মাইলসের সঙ্গে বাড়াবাড়ি করত? সাহস তো কম নয়।
বাড়াবাড়ি সবার সঙ্গেই করত মিস, ওই রকমই স্বভাব ছিল কুইন্টের।
এই কথা শুনে আমাকে আর একবার থমকাতে হল। এই বাড়িতে প্রায় ছ সাত জন কাজের মেয়ে আছে, তাদের মুখে কি কখনো তিক্ত অভিজ্ঞতার কথা শুনেছি? অনেক ভেবেও মনে করতে পারলাম না। মিসেস ক্রুসও আজকে এই কথাটা একমাত্র আমাকেই বললেন, তাও আবার আকারে ইঙ্গিতে। শেষ পর্যন্ত তাঁকে স্পষ্টভাবেই জিজ্ঞেস করলাম,
আপনি কথাটা ভালো করে ভেবে বলছেন তো? পিটার কুইন্ট লোকটা তার মানে নিশ্চিতভাবে আর স্পষ্টতই বাজে ছিল।
স্পষ্ট তো আর বলি কি করে মিস, কুইন্টের ব্যাপারটা কেবল আমি জানতাম, মাস্টার তো আর জানতেন না।
আপনি মাস্টারকে বলেননি?
অভিযোগ করাটা মাস্টার একেবারে সহ্য করতে পারতেন না, ওর সঙ্গে কেউ ভালো ব্যবহার করলেই তিনি সন্তুষ্ট, তার বাইরে কি কি করল না করল এ নিয়ে মাথা ঘামানোর সময় বা ইচ্ছে কোনোটাই তার ছিল না। তাছাড়া আমি নিজেও ভয় পেয়েছিলাম, ওই কুইন্ট লোকটা ছিল গভীর জলের মাছ, সাংঘাতিক বুদ্ধি।
আর ওই দুটো ফুলের মতো শিশুদের ওপর ওই বিশ্রী লোকটার কি ধরনের প্রভাব পড়তে পারে সেই ভয়টা পেলেন না? ওরা আপনার দায়িত্বে থাকা সত্ত্বেও।
আমার দায়িত্বে ওরা ছিল না, ছিল না। কুইন্টকে এই বাড়ির সম্পূর্ণ কর্তৃত্ব দিয়ে গেছিলেন মাস্টার, এমনকি বাচ্চাদের উপরেও।
আর আপনি সেটা সহ্য করতে পারলেন
না? না, তখনও পারিনি, এখনো পাচ্ছি না, সত্যি বলছি মিস, পাচ্ছি না, আর পাচ্ছি না সহ্য করতে।
আমার কথায় মিসেস গ্রোস যে এতটা ভেঙে পড়বেন তা ভাবিনি। সেই রাতে আর আলোচনা এগোল না। নিজের বিছানায় ফিরে এসে এপাশ ওপাশ করতে করতে পিটার কুইন্টের সম্ভাব্য কীর্তিকলাপ নিয়ে বিশ্রী সব কল্পনা মাথায় আসতে লাগল। চোখ বুঝলেই যেন দেখতে পাচ্ছিলাম কুইন্ট একটা নোংরা মাকড়সার মতো ছোট্ট মাইলসকে তার জালে জড়িয়ে ফেলছে।
মাস্টার মাইলস, এদিকে এসো তো দেখি
কি হয়েছে। মিস্টার কুইন্ট, আমার তখন পড়তে বসার সময়।
পড়াশোনা করবার জন্য তো গোটা জীবনটা পড়ে আছে, এই তো বয়স, খেলাধুলো হই হুল্লোড় করবার। চলো তোমাকে একটা জিনিস খাও।
কি জিনিস?
আচ্ছা, do you have any idea আমি যে চুরুকটা খাই সেটা কত দামি? হ্যাঁ, Havana cigar, তোমার আঙ্কল আমাকে এক বাক্স উপহার দিয়েছিলেন। এই শোনো, এই সিগারটা একটা টান দিয়ে দেখো, একদম তোফা জিনিস।
সিগার টানবো? কিন্তু মিস্টার কুইন্ট, ওতে যে বিশ্রী গন্ধ।
বিশ্রী গন্ধ? আরে আরে কি বলছো, ওই গন্ধটাকে তো একদম গোলাপের আথরের মতো মনে হবে। হ্যাঁ কি বুঝলে?
তাছাড়া তুমি তো আর ছোট টি নেই, কদিন পরে ইউনিভার্সিটি যাবে, তারপর তো সোসাইটিতে সুন্দরী মহিলাদের ইমপ্রেস করতে হবে। এখন থেকে ভদ্রলোকেদের অভ্যেসগুলো রপ্ত করে না রাখলে পরে যে বিপদে পড়বে।
পরদিন সকাল থেকে বাচ্চাদের ওপর কড়া নজর রাখতে শুরু করলাম। সেই সঙ্গে এও সন্দেহ হল যে মিসেস গ্রোস কিছু একটা ব্যাপার আমার থেকে আড়াল করছেন। হয়তো ভয়ের কবলে পড়েই মুখ খুলতে পারছেন না তিনি, কিন্তু পিটার কুইন সম্পর্কে আমার আরো কিছু তথ্য দরকার ছিল। শেষ পর্যন্ত বাড়ির ফুটম্যান লিউককেই জিজ্ঞেস করলাম তার কথা। সে বলল,
মিস্টার কুইন, তিনি তো ব্লাই ম্যানারে অনেকদিনই ছিলেন, শীতের আগে আগেই মাস্টার ওকে এখানে রেখে গিয়েছিলেন।
ও, তার মানে প্রায় তিন চার মাস টানা ছিলেন বলছো?
হ্যাঁ মিস, তার বেশি বই কম নয়।
তা উনি মারা গেলেন কিভাবে, অসুখ করেছিল?
অসুখ না, মানে ঠিক তা বলা যায় না।
তাহলে? কিছুক্ষণ দোনামোনা করে তারপর এক বিচিত্র গল্প বলল লিউক।
তখন বেশ শীত পড়ে গেছে। ভোরবেলায় একজন দিনমজুর গ্রামের পথ ধরে আসছিল, সেই ব্যাপারটা আবিষ্কার করে।
চাপ বাবা, সাত সকালে রাস্তার উপরে ঘুমোচ্ছে নাকি লোকটা? এই যে এই যে এই যে স্যার, আপনার কি আক্কেল বলে কিছু নেই? রাতে কপার তোর টেনেছিলেন শুনি। এই যে মিস্টার কুইন্ট, কি সর্বনাশ!
দিনমজুর লোকটি মিস্টার কুইন্টের মুখ চিনত, এর আগে গ্রামের শুঁড়িখানায় মাঝে মধ্যেই দেখেছে। ওকে রাস্তায় পড়ে থাকতে দেখে সোজা এসে ব্লাই ম্যানারে খবর দেয়। আমি গিয়ে দেখলাম গ্রামের যে পথটা ঢালু হয়ে নেমে ব্লাই ম্যানারের দিকে চলে গেছে, ঠিক সেই পথের শেষে ঢালের নিচে মরে পড়ে আছেন মিস্টার কুইন্ট। পুলিশের রিপোর্টে জানা গেল মাথা ফেটে মৃত্যু হয়েছে। ওই ঢালু পথ ধরে চলার সময় যদি পা পিছলে গিয়ে থাকে তাহলে মাথা ফেটে যাওয়া অসম্ভব নয়। শুঁড়িখানা থেকে বেরিয়েছিলেন, হয়তো নেশার মাত্রাটা বেশি হয়ে গিয়েছিল।
আচ্ছা লোক, আগের দিন রাতে গ্রামের কেউ পিটার কুইন্টকে শুঁড়িখানায় মদ খেতে দেখেছিল কি?
মানে আমি সেটা ঠিক জানি না মিস, পুলিশ কি আর তদন্তের সব খবর আমাদের দিয়েছে? তাছাড়া
তাছাড়া
মানে মিস্টার কুইন্টের ব্যক্তিগত রেকর্ড খুব একটা ভালো নয় মিস। ভদ্রলোক নাকি লন্ডনে অনেক কুকীর্তি করে বেরিয়েছেন, তাই ওর মারা যাওয়া নিয়ে পুলিশ এমন কিছু কাতর হয়নি, তদন্তটাও মন দিয়ে করেনি আর কি।
আই সি, ঠিক আছে লিউক, তুমি এখন এসো।
আসছি মিস।
এরপর থেকে আমার মনে একটা অদ্ভুত ভাব দিনে দিনে দৃঢ় হতে লাগল। ব্লাই ম্যানারের উপাখ্যানের নায়িকা যে আমি, আর আমার কাজ যে প্রাণ দিয়ে ওই দুই শিশুকে রক্ষা করা, এই বিষয়ে আমার আর কোনো সন্দেহই রইল না। সত্যি বলতে কি, এতে এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করতাম। ভাবতাম আমি অন্য সব মেয়েদের থেকে আলাদা, তাই আমাকে এখানে পাঠানো হয়েছে। এই বাড়ির দুই উত্তরাধিকারীকে বাঁচাতে পারবো একমাত্র আমি। যে কোনো অশুভ শক্তির সামনে ঢাল হয়ে দাঁড়াবো, যাতে ওদের গায়ে আঁচটুকু না লাগে।
এই মাইলস, ইশকাবনের রানীকে তুমি কোত্থেকে পেলে?
কোত্থেকে আবার পাবো? তুমি তো তাসগুলো ভাগ করলে।
তুমি তাহলে সব ভালো তাসগুলো পাচ্ছ কেন?
কে জানে, ম্যাজিক বোধ হয়।
সে কি ম্যাজিক করে তো চিটিং। এবার কিন্তু আমি মিসকে, মিস মিস কি হলো?
কি কি হয়েছে? আপনার কি শরীর খারাপ হয়েছে মিস? অনেকক্ষণ ধরে দেখছি কেমন ভাবে যেন তাকিয়ে আছেন।
না না, অন্য কথা ভাবছিলাম। তোমাদের খেলা শেষ হয়েছে?
মাইলসের সঙ্গে আমি আর খেলবো না, ও ম্যাজিক জানে। চলুন আমরা বাইরে যাই।
আমি ওই জানলার ধারে গিয়ে বসছি মিস, কালকের বইটা এখনো শেষ হয়নি।
ঠিক আছে মাইলস, আমি আর ফ্লোরা ততক্ষণ লেকের ধার থেকে বেরিয়ে আসি, কেমন?
আচ্ছা।
এই কদিন বাচ্চাদের প্রত্যেকটা পদক্ষেপের উপর দমবন্ধ আশঙ্কা নিয়ে নজর রেখেছি আমি। এরকম নজরদারি বেশি দিন করলে আমার মানসিক ভারসাম্য ঠিক থাকতো কিনা বলতে পারি না, তবে সেই আশঙ্কাটা বেশি দিন টিকল না। তার বদলে ভয়াবহ সব সত্য এসে চোখের সামনে দেখা দিতে লাগে।
আচ্ছা মিস, সেদিন যে জিওগ্রাফির বইতে সি অফ অ্যাজোফের কথা পড়লাম, সেটা কি আমাদের এই লেটার থেকেও বড়?
তা তো বলা মুশকিল। সি অফ অ্যাজোফ তো আমি স্বচক্ষে দেখিনি কখনো।
তা ঠিক। আচ্ছা নৌকা বানাতে হবে, যাই দেখি।
বেশি দূরে যেও না কিন্তু ফ্লোরা, আমি ততক্ষণে এই বেঞ্চটায় বসছি।
আচ্ছা মিস।
ফ্লোরা আর মাইলস দুজনের মধ্যেই বড়দের বিরক্ত না করার একটা আশ্চর্য গুণ ছিল। আজও যখন ফ্লোরাকে নিয়ে লেকের ধারে গেলাম, সে নিজেই নিজের মতো একটা খেলা আবিষ্কার করে তাই নিয়ে মেতে উঠল। জলের ধারে পাথরের বেঞ্চের উপর বসে সেলাই করতে করতে নানান রকম ভাবনা আসছিল আমার মনে। তবে ফ্লোরা আমার চোখের সামনে না থাকলেও পাশেই সামান্য দূরে তার উপস্থিতি টের পাচ্ছিলাম। হঠাৎ এক বিচিত্র অনুভূতি হলো শরীরে। স্পষ্ট টের পেলাম লেকের অন্য পারে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আমার চোখ তখনও সেলাইয়ের উপর আবদ্ধ। মনকে বারবার বোঝানোর চেষ্টা করলাম, এই ভর দুপুর বেলায় বাড়ির যে কোনো কাজের লোক, এমনকি গ্রামের যে কোনো মানুষ ওখানে এসে দাঁড়াতে পারে। কিন্তু আমার ষষ্ঠেন্দ্রিয় জানত লেকের ওপারে সাধারণ কেউ আসেনি। সাবধানে চোখ ফিরিয়ে ফ্লোরার দিকে তাকালাম। মুখটা আবার ছ্যাঁক করে উঠল। ফ্লোরা যেন এই অজানা বিপদের কথা আগে থেকেই আঁচ করে লেকের দিকে পিঠ ফিরিয়ে বসেছে, যাতে কোনো ভয়ঙ্কর আগন্তুকের ছায়া দেখতে না হয়। এক টুকরো কাঠের মধ্যে আর একটা কাঠি গেঁথে নৌকো বানানোর চেষ্টা করছে সে। স্ক্রুয়ের প্যাঁচ খোরানোর ভঙ্গিতে তার ডান হাতটা ঘুরে চলেছে একভাবে। কতক্ষণ যে মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে রইলাম জানি না, কিন্তু অবশেষে মন শক্ত করে লেকের ওপারে সেই বিভীষিকার সঙ্গে দৃষ্টি মেলাতেই হল।
মিসেস গ্রোস, মিসেস গ্রোস,
কি হয়েছে মিস?
কি
কি চেহারা আছে আপনার?
মিসেস গ্রোস, ওরা জানে, ওরা সবটা জানে।
মানে মানে কি কারা জানে?
মাইলস আর ফ্লোরা সবকিছু জেনে শুনে এতদিন একটা কথাও বলেনি আমাকে, চিন্তা করতে পারেন। ও কি ভয়ঙ্কর!
কিন্তু ওরা কি আপনাকে কিছু বলেছে?
ফ্লোরা, ফ্লোরা যে তার অস্তিত্ব টের পেয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি মিসেস ক্রোস, আজ খানিকক্ষণ আগে লেকের ধারে।
কি বলছেন মিস কুইন্টের আত্মার অস্তিত্ব টের পেয়েছে মিস ফ্লোরা?
না, কুইন্ট নয়, কুইন্ট নয়, মিস চেসেল।
এক মুহূর্তের জন্যে মিসেস গ্রোসের মুখে একটা গভীর অবিশ্বাসের ভাব ফুটে উঠল। তাকে অবশ্য খুব একটা দোষ দেওয়া যায় না, কিন্তু তখন ঠান্ডা মাথায় সবকিছু ব্যাখ্যা দেওয়ার মতো মনের অবস্থা আমার ছিল না। কোনো মতে লেকের ওপারে দেখা অবয়বটার একটা বিবরণ দিয়ে বললাম,
মহিলা আগাগোড়া কালো পোশাক পরেছিল, মোমের মতো ফ্যাকাশে গায়ের রং। আমি ফ্লোরাকে নিয়ে লেকের ধারে বসেছিলাম, এমন সময় অন্য পারে এসে হাজির হল।
কিন্তু আপনি তো মহিলাটিকে এর আগে কখনো দেখেননি, ওটা যে মিস চিসেল সে বিষয়ে আপনি নিশ্চিত হচ্ছেন কি করে?
ফ্লোরাকে জিজ্ঞেস করুন না হয়। না না না, দাঁড়ান দাঁড়ান, যাবে না, ফ্লোরা কিছু স্বীকার করবে না, ও মিথ্যে বলবে।
মিস ফ্লোরা মিথ্যে বলবে, এমন কথা আপনি বলতে পারলেন?
হ্যাঁ পারলাম, পারলাম, কারণ আমি জানি ও আমাকে কিছু জানতে দিতে চায় না।
হয়তো আপনি ভয় পাবেন ভেবে।
না 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 না, বিষয়টা আরো গভীর। আমার আড়ালে যদি ফ্লোরা ওকে দেখে থাকে, আমি হয়তো সবসময় ওকে দেখতে পাই না, কিন্তু ফ্লোরা যদি পায়?
যদি দেখতে পায় ও, তাতে কি প্রমাণ হয়? বাচ্চারা যা দেখে তার সবকিছু মানে কি তারা বোঝে?
না বুঝলেই ভালো, কারণ অন্য সম্ভাবনাটা, না না না, সেটা অতি ভয়ঙ্কর। ওই ওই মহিলা একটা সাক্ষাৎ যমদূত, সিজ আ হরর অফ হরর। যেভাবে তাকিয়েছিল,
কিভাবে কিভাবে তাকিয়েছিল? আপনাকে ভয় দেখাতে চাইছে এরকম ভাবে?
আমার দিকে তো তাকায়নি, সেটা হলে তাও সহ্য করে নিতাম। এক দৃষ্টি ফ্লোরার দিকে তাকিয়েছিল।
হ্যাঁ,
সেই দৃষ্টিতে রাগ নেই, আছে একটা তীব্র আগ্রহ।
কিসের কিসের আগ্রহ?
ফ্লোরাকে পাওয়ার আগ্রহ। আর ওই আগ্রহের কথা ফ্লোরা জানে।
এ কথা শুনে আপাদমস্তক কেঁপে উঠলেন মিসেস ক্রুস। এতক্ষণে মনে হল তিনি আমার কথা বিশ্বাস করেছেন। অন্তত লেকের ওপারে সেই অজানা ছায়াটা যে সাধারণ কারুর নয় সেটুকু বুঝতে পেরেছেন। একটু ধাতস্থ হয়ে তিনি যেন নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলেন,
পোশাকটা কালো ছিল বললেন না? মানে শোক পালনের পোশাকের মতো?
হ্যাঁ ঠিক তাই, সস্তার পোশাক, রংটা একটু চটে গেছে, কিন্তু তাতে ওর সৌন্দর্য এতটুকুও কমেনি। মহিলা সত্যি অসামান্য রূপসী, কিন্তু মুখ দেখলে বোঝা যায় কলুষিত।
হ্যাঁ, মিস জেসল সত্যি কলুষিত ছিল, ওরা দুজনেই ছিল।
দুজনেই? মানে আপনি বলতে চান মিস জেসল আর কুইন্টের মধ্যে কিছু একটা?
কিছু একটা নয়, সবটাই, ওদের দুজনের মধ্যে সবই চলত।
ও গড, কিন্তু কুইন তো সামান্য একটা কাজের লোক।
হ্যাঁ, অথচ সামাজিক পরিচয়, শিক্ষা দীক্ষা সব দিক থেকে মিস জেসল ভদ্রমহিলা ছিল।
কুইন লোকটা তো দেখছি একেবারে নেকড়ে বাঘের মতো।
তার থেকেও ভয়ঙ্কর, ওই লোকটা যা খুশি তাই করত
মিস জেসলের সঙ্গে,
সবার সবার সঙ্গে। এর মূল্য মিস জেসলকে দিতে হয়েছিল।
অনেকদিন আগে মিস জেসলের মৃত্যু নিয়ে মিসেস গ্রোস যে ইঙ্গিতটা দিয়েছিলেন তা আজ এক মুহূর্তেই স্পষ্ট হয়ে গেল। এই ভয়ঙ্কর দুই মানুষের হাতে পড়েছিল আমার বাচ্চা দুটো। সেই কয়েক মাসে কি জঘন্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা গিয়েছিল তার বিভৎস কল্পনা না চাইতেও আমার মস্তিষ্কে আছড়ে পড়ল যেন।
হ্যালো মিস জেসল, সারাদিন ধরে আমার সঙ্গে লুকোচুরি খেলছো যে ডার্লিং। তুমি জানো না আমাকে তাতিয়ে দিলে তার ফল মোটেই ভালো হয় না।
এটা বাচ্চাদের স্কুল রুম, তোমার লন্ডনের বেশ্যা বাড়ি নয়। ছাড়ো ছাড়ো, পরে এসো।
কখনো শশুরে তুমি ঠিক করে দেবে নাকি? লন্ডনের বেশ্যা বাড়িতে যদি তোমার মতো একখানি রত্ন থাকতো তাহলে মরতে এখানে আসতো না কি?
সারাক্ষণ লড়কে ভালো লাগে না পিটার, কেউ যদি দেখে ফেলে এখন।
আরে দেখুক না, কেউ দেখলে তো আমার ভালোই লাগে। কেন কেন তোমার বুঝি
মিস জেসল?
আরে বলতে না বলতে একজন দর্শক এসে কেমন আজি হয়ে গেছে।
মাইলস, আমরা একটু ব্যস্ত আছি, তুমি তুমি পরে এসো তো, পরে এসো।
পরে আসবে কেন? মাইলস, এই আমি আর দেখো জেসন একটা একটা ম্যাডাম বিচার খেলা আবিষ্কার করেছি। দেখবেন নাকি?
আমি আমি বরং পরে আসবো।
কত আর পালাবে, একদিন একদিন তো ওই খেলা সবাইকে খেলতে হয়।
কি হলো, কথা বলছেন না যে?
মিসেস গ্রোস, আমি আমি পারলাম না, ওদের বাঁচাতে পারলাম না। দে আর লস্ট, দে আর লস্ট, পারলাম না।
সেদিন রাতে বাচ্চারা শুয়ে পড়বার পর মিসেস গ্রোসের ঘরে গিয়ে আরো কিছুক্ষণ কথা বললাম। যে ভয়ঙ্কর সত্যিটার ছায়া এখন দেখতে পাচ্ছিলাম, সেটা যে আমার কল্পনার আতিশয্য নয় তা নিশ্চিত করবার দরকার ছিল। মিসেস গ্রোস অবশ্য এই প্রসঙ্গে কথা বলতে একেবারেই নারাজ ছিলেন, কিন্তু আমিও তৈরি হয়ে এসেছিলাম। তাকে অতর্কিতে জিজ্ঞেস করলাম,
একটা কথা বলুন তো, আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি মাইলসকে কখনো কোনো অন্যায় করতে দেখেছেন কিনা, তখন বলেছিলেন ওইটুকু ছেলে মাঝে মধ্যে অন্যায় করবে, এটাই স্বাভাবিক।
হ্যাঁ বলেছিলাম তো।
মিসেস গ্রোস, আমি কিন্তু এতদিনে মাইলসকে একটা অন্যায় কাজও করতে দেখিনি। তাহলে প্রশ্ন হল, আপনি তাকে কোন অন্যায় করতে দেখেছিলেন?
না তেমন কিছু না।
তবু শুনি, মনে রাখবেন ওদের চরিত্র গঠনের ভার কিন্তু আমার, সামান্য কোনো অন্যায় করলেও সেটা আমার জেনে রাখা দরকার।
আচ্ছা বলি শুনুন, মাস্টার মাইলসের স্বভাব এমনিতে কত চমৎকার তা বলাই বাহুল্য, তবে ব্লাইম্যানের পিটার কুইন্ট আসার পর থেকে একটা ব্যাপার খেয়াল করে আমার একটু দুশ্চিন্তা হচ্ছিল। কুইন্ট কিছুদিনের মধ্যেই মাস্টার মাইলসের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলে সারাদিন ওর সঙ্গে ঘুরে বেড়াতে লাগল, ভাবখানা যেন ওই ছেলেটার অভিভাবক, মিস জেসল নয়। সে যখন মাইলসকে সঙ্গে নিয়ে হাওয়া হয়ে যেত তখন মিস জেসল ফ্লোরাকে নিয়ে থাকত। আমি একবার ব্যাপারটা নিয়ে কথা বলতেও গেছিলাম। একটা কথা বলবো মিস জেসল?
কি কথা?
দেখুন, মাস্টার মাইলস বড় হচ্ছে, এখন ভালো শিক্ষা পাওয়া ওর সবচেয়ে বেশি দরকার। মিস্টার কুইন্টের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বনেই বাদারে ঘুরে বেড়ানো কি ওর পক্ষে ঠিক হচ্ছে?
মানে বনে বাদারে? বনে বাদারে ঘুরতে যাবে কেন? দেখুন গিয়ে বাড়ির মধ্যেই কোথাও আছে হয়তো।
যেখানেই থাক, প্রশ্নটা জায়গার নয় সঙ্গের। একজন ভদ্রলোকের ছেলের তো উপযুক্ত সঙ্গী দরকার, তাই না?
ও তা মাইলসের উপযুক্ত সঙ্গী কে হবে সেটা ঠিক করবার আপনি কে জানতে পারি?
নিজের চরকায় তেল দিন মিসেস গ্রোস, বাচ্চাদের শিক্ষার দায়িত্ব আমার, আপনার নয়।
মিস জেসেলকে বলে যখন কোনো লাভ হল না, তখন আমি সরাসরি মাস্টার মাইলসকেই বললাম।
আচ্ছা মাস্টার মাইলস, তুমি সারাক্ষণ পিটার কুইন্টের সঙ্গে ঘুরে বেড়াও কেন বলো তো?
কই বেড়াই না তো।
বেড়াও না মানে? আমি নিজে দেখেছি কুইন্ট তোমাকে সঙ্গে নিয়ে কোথাও না কোথাও উধাও হয়ে যাচ্ছে, এমনকি মিস জেসেলের পড়ানোর সময় পর্যন্ত স্কুল রুম থেকে ডেকে নিয়ে যায় তোমাকে।
আপনি ভুল দেখেছেন মিসেস গ্রোস।
তুমি তো মিথ্যে বলার ছেলে না মাস্টার মাইলস, তাহলে হঠাৎ এরম করছো কেন? শোনো বাবা, তোমার ভালোর জন্য বলছি, হাজার হলেও পিটার কুইন্ট একটা সাধারণ কাজের লোক, তার সঙ্গে তোমার এরকম অবাধ মেলামেশাটা।
আপনিও তো সাধারণ কাজের লোক মিসেস গ্রোস।
মাইলস,
তার জন্য কি আমরা আপনার সাথে মেলামেশাটা বন্ধ করে দিয়েছি? যাই হোক, আমার এখন কাজ আছে, আমি আসি।
মিসেস গ্রোসের মুখে ঘটনাটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মাইলস তাকে শুধু মিথ্যেই বলেনি, তার পদমর্যাদা তুলে অপমানও করেছে। মিসেস গ্রোস অবশ্য কৈফিয়ত দেওয়ার মতো করে বললেন,
আসলে মিস জেসেল যেহেতু এই ব্যাপারে কিছু বললেন না, আমি আর বেশি জল ঘোলা করতে চাইনি।
বুঝেছি, কিন্তু মিস জেসেল আর পিটার কুইন্টের সম্পর্কের ব্যাপারে মাইলস কি আপনাকে কিছু বলেছিল?
না, কখনো কিছু স্বীকার করেনি তো।
স্বীকার করেনি? তাহলে ওদের সম্পর্কটার কথা মাইলস জানতো?
আমি জানি না, বিশ্বাস করুন জানি না।
না জানলেও সন্দেহ তো করেন। আপনার ধারণা মাইলস ওদের সম্পর্কটার কথা জেনেও সেটা আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, তার মানে এই ব্যাপারে মাইলসকে প্রভাবিত করতে ওরা দুজনেই সক্ষম হয়েছিল। ওই জন্যই কি আপনি স্কুলের চিঠিটার কথা শুনে অতটা উত্তেজিত হয়ে উঠেছিলেন?
শুধু আমি? আপনি উত্তেজিত হননি। তার চেয়েও বড় কথা, মাস্টার মাইলসকে যদি কুইন্ট আর মিস জেসেল সত্যি খারাপ করে দিয়ে থাকে, তাহলে এতগুলো দিনে ও একটাও অন্যায় কাজ করেনি কেন?
সেইটাই তো আমিও বুঝতে পারছি না, বিশেষ করে স্কুলে থাকতে এমন কি করেছিল যার জন্য। যাই হোক, এটা নিয়ে বেশি ভাবলে আমি হয়তো পাগল হয়ে যাব।
মিস, আপনি নিশ্চয়ই মাস্টার মাইলসকে কোনোভাবে
দোষারোপ করছি না? মাইলস আমার কাছ থেকে কুইন্টের সঙ্গে ওর বন্ধুত্বের কথাটা লুকিয়েছে, আর আপনার সঙ্গেও একবার খারাপ ব্যবহার করেছে, কিন্তু এর বাইরে তার আর কোনো দোষ আমি দেখতে পাইনি। যাই হোক, আমি আসি, আমাকে সবটা ভালো করে একটু ভেবে দেখতে হবে।
আচ্ছা, গুড নাইট।
গুড নাইট।
এরপর অনেকগুলো দিন আর কোনো অঘটন ঘটল না। আমার বাচ্চারা দিনে দিনে আরো কোমল, আরো মনোরম হয়ে উঠতে লাগল। তাদের দেখে মাঝে মধ্যে আমার আবেগ যেন বাঁধ ভাঙা নদীর মতো ধেয়ে আসত। আচমকাই তাদের জড়িয়ে ধরে স্তব্ধ হয়ে থাকতাম।
ফ্লোরা,
কি হলো মিস, সে কখন থেকে আমাকে জড়িয়ে ধরে আছেন যে?
কিচ্ছু না মাই ডার্লিং, তোমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছ কিনা।
কি যে বলেন! আচ্ছা আপনি আসুন তো, স্কুল রুমে মাইলসকে কাণ্ড করেছে দেখবেন, চলুন।
কি করেছে?
একটা আস্ত স্টেজ সাজিয়ে ফেলেছে।
হো,
আমরা শেক্সপিয়ারের টেম্পেস্ট অভিনয় করব, আপনি দেখবেন।
টেম্পেস্ট? বলো কি, তোমরা পুরো নাটকটা মুখস্থ করেছো?
না না, শুধু প্রসপেরো আর মিরান্ডার কয়েকটা সিন। মাইলস বলছিল আপনাকে সারপ্রাইজ দেবে।
আমি তো ভাবতেই পারছি না।
ভাবতে হবে না, দেখবেন চলুন, আসুন আসুন না।
চলো চলো।
মাইলস আর ফ্লোরা শুধু স্বভাবে নয়, তাদের বুদ্ধি, শিক্ষা, সৃজনশীলতা সবকিছু দিয়েই আমাকে মুগ্ধ করে রেখেছিল। আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি পড়াশোনা করে, অনেক বেশি কাজে মন দিয়ে আমার ভালোবাসার সবটুকু তারা অর্জন করতে চাইত। যেন তাদের স্বভাবের মধ্যে এতটুকু ভেজাল বা অভিনয় আছে তা অকল্পনীয় ছিল। তবে হ্যাঁ, দুই ভাই বোনের মধ্যে যে এক ধরনের অলিখিত বোঝাপড়া আছে, আর আমি যে সেই সমীকরণের বাইরে, তা মাঝে মধ্যে টের পেতাম।
তবু তারা আমাকে যতটুকু সান্নিধ্য দিত তার মধ্যে কোনো খাদ আমি খুঁজে পাইনি। কিন্তু এই সুন্দর দিনগুলো হঠাৎ করেই হারিয়ে গেল। সেই যন্ত্রণার অভিজ্ঞতার কথা এতক্ষণ এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু আর নয়, এবার সবটা বলতেই হবে। সেদিন ফ্লোরা ঘুমিয়ে পড়ার পর অনেক রাত জেগে মোমবাতির আলোয় একটা বই পড়ছিলাম। হঠাৎ মনে হল দরজার বাইরে কিসের যেন শব্দ শোনা যাচ্ছে।
হ্যালো,
মোমবাতি হাতে ঘরের বাইরে বেরিয়ে চাবি দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর সন্তর্পণে করিডোরের অন্য প্রান্তে সিঁড়ির কাছে পৌঁছলাম। সঙ্গে সঙ্গে পরপর কয়েকটা ঘটনা ঘটল। একটা দমকা হাওয়ার ঝাপটায় আমার মোমবাতিটা নিভে গেল। সিঁড়ির কাছে জানলাটার দিকে তাকিয়ে দেখলাম বাইরের ভোরের প্রথম আলো ইতিমধ্যেই দেখা দিয়েছে, আর জানলার ঠিক পাশে সিঁড়ির ধাপের উপর আবির্ভূত হয়েছে পিটার কুইন্ট। আমাকে দেখা মাত্রই থমকে গিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো কুইন্টের প্রেতাত্মা, ঠিক যেভাবে তাকিয়েছিল জানলার বাইরে দিয়ে আর মিনারের ছাদের উপর থেকে। কি জীবন্ত দেখাচ্ছিল তাকে, আর কি বিভৎস! কিন্তু আশ্চর্য, এই মূর্তিমান বিভীষিকার সামনে দাঁড়িয়েও আমার মনে ভয়ের লেশমাত্র ছিল না। আমার মনের এই দুর্নিবার সাহস কুইন্টও যেন আজ করল। বুঝলাম আর কয়েক মুহূর্ত অটল দাঁড়িয়ে থাকলেই লোকটা চলে যাবে। ক্রমে কুইন্ট আর আমার মাঝের সেই নীরব মুহূর্তটা এক মহাজাগতিক আকার ধারণ করল। আমার সন্দেহ হতে লাগল আমি নিজে আদৌ বেঁচে আছি। কিছুক্ষণ পর সেই অখণ্ড নিস্তব্ধতার মাঝেই আমার দিকে পিঠ ফিরিয়ে ধীরে ধীরে নেমে সিঁড়ির শেষ পাকে অন্ধকারের ভিতর অদৃশ্য হয়ে গেল পিটার কুইন্ট। ঘরে ফিরে ফ্লোরার বিছানার কাছে গিয়ে আরেকবার ধাক্কা খেতে হলো। বিছানার চারিদিকে পর্দা টানা আছে, কিন্তু ফ্লোরা নেই। কুইন্টের প্রেতাত্মাকে দেখে যা অনুভব করিনি সেই আতঙ্ক এসে আমার হৃৎপিণ্ডটাকে বন্ধ করে দিল যেন। পাগলের মতো ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম জানলার পাল্লাটা সামান্য খোলা, পর্দাটা অল্প অল্প নড়ছে। সেদিকে এগিয়ে যেতেই পর্দার তলা দিয়ে বেরিয়ে এলো ফ্লোরা। তার পরনে তখন নাইট গাউন, সোনালি চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে, পা খালি। আমাকে দেখে সে অভিযোগের সুরে বলল,
আমাকে ফেলে রেখে কোথায় চলে গিয়েছিলেন মিস?
আমি আমি একটু বাইরে গিয়েছিলাম একটা আওয়াজ শুনে। তুমি জানলার কাছে দাঁড়িয়ে কি করছো, আমায় খুঁজছিলে নাকি?
মনে হলো কেউ একটা যেন বাগানে বেড়াচ্ছে।
কেউ একটা? কাউকে দেখতে পেয়েছ?
না তো।
সঙ্গে সঙ্গে মনে হলো ফ্লোরা মিথ্যে বলছে। পলকের মধ্যে মাথায় খুন চেপে গেল যেন। প্রবল ইচ্ছে হলো সর্বশক্তি দিয়ে মেয়েটাকে ঝাঁকিয়ে চিৎকার করে বলি,
তুমি যে ওই শয়তান প্রেতগুলোকে দেখতে পাচ্ছ তা আমি জানি, কেন আমার থেকে সত্যিটা আড়াল করছো, কেন?
ভাগ্য ভালো, রাগটা বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করলাম,
বিছানার পর্দাগুলো টেনে দেখেছিলে কেন? বাইরে থেকে দেখে মনে হচ্ছিল তুমি ওখানেই ঘুমিয়ে আছো।
সে তো আপনার জন্য, ফিরে এসে যদি দেখতেন বিছানার পর্দা সরানো আর আমি ভিতরে নেই, দুশ্চিন্তা করতেন না?
এই কথার পর আর কিছু বলা চলে না। ফ্লোরা আবার শুয়ে পড়তে, বাকি রাতটুকু ওর বিছানার পাশে বসেই কাটালাম। এরপর প্রায় এক সপ্তাহ ধরে প্রত্যেক রাতে উঠে সারা বাড়ি টহল দিয়ে আসতাম। প্রায় দিন দশেক পর আবার দেখলাম সিঁড়ির একতলার বাঁকের কাছে আমার দিকে পিঠ ফিরিয়ে বসে আছে এক নারী মূর্তি। তার বসার ভঙ্গিতে গভীর শোকের রেখা, যেন ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করছে। কাছে যাওয়ার আগেই অবশ্য ছায়াটা মিলিয়ে গেল। আমি ঘরে ফিরে গিয়ে দেখলাম সেখানে রাখা মোমবাতিটা নিভে গেছে। ফ্লোরা আবার বিছানা ছেড়ে খালি পায়ে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এবারে সে আমার উপস্থিতি টেরই পেল না। বুঝলাম আজও সত্যি বাগানে কাউকে দেখতে পেয়েছে। ধীরে ধীরে ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে এসে একটু চিন্তা করলাম। নিচের তলায় বেশ কয়েকটা ফাঁকা ঘর আছে, সেখানকার জানলা দিয়ে বাগানটা স্পষ্ট দেখা যাবে। এমনিও আজ পূর্ণিমা, জ্যোৎস্নার আলোয় ধুয়ে যাচ্ছে সবকিছু। সিঁড়ি দিয়ে নেমে নিচের তলার ডান দিকের একটা বড় ঘরে ঢুকে জানলার বাইরে উঁকি দিয়ে চমকে উঠলাম।
কি না না, এ কি করে হয়?
বাগানের ডান দিকে স্থির হয়ে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়েছিল একটা অবয়ব। তার দৃষ্টি আমার ঘরের জানলার উপরে, অর্থাৎ মিনারের ছাদের দিকে, আর মূর্তিটা মাইলস ছাড়া কেউ নয়।
মাইলস?
হ্যাঁ মিস।
এবার বলো তো, এত রাতে বাইরে গিয়েছিলে কেন?
মাইলসকে জানলায় দেখার পর এক মুহূর্ত দেরি না করে তাকে বাগান থেকে নিয়ে এসেছিলাম। সেও বাক্য ব্যয় না করে বাধ্য ছেলের মতো আমার সঙ্গে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়েছিল। তাকে যে আমি হাতে নাতে ধরে ফেলেছি সেটা ভেবে আমার যে কিছুটা আত্মতুষ্টি হচ্ছিল সেটাও না বললে অন্যায় হবে। কিন্তু আমার প্রশ্ন শুনে মাইলস যে এমন প্রতিক্রিয়া দেখাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। তার মুখে একটা জল জলে হাসি ফুটে উঠল। আমার দিকে আগ্রহ ভরে তাকিয়ে সে বলে উঠল,
কারণটা বললে আপনি বুঝবেন তো মিস?
নিশ্চয় নিশ্চয় বুঝব। বলো কেন বেরিয়েছিলে?
আপনি যাতে বোঝেন যে আমিও মাঝে মধ্যে অন্যায় কাজ করতে পারি, তাই।
এই বলেই ঝুঁকে পড়ে আমার গালে একটা চুমু দিল মাইলস। আমি তাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ চোখের জল আটকানোর চেষ্টা করলাম। ভেবেছিলাম আজকের ঘটনার পরে হয়তো সে পিটার ক্রিন্টের বিষয়টা আমাকে সবিস্তারে বলবে, কিন্তু মাইলস বেছে বেছে তার কৃতকর্মের এমন একটা কৈফিয়ত দিল যেটা নিয়ে কোনো রকম প্রশ্ন করা প্রায় অসম্ভব। তবু আমি চেষ্টা করলাম।
আমি যে জানলা দিয়ে তোমাকে দেখতে পাবো এটা তুমি কি করে জানলে? আমি তো ঘুমিয়ে থাকতেও পারতাম।
আমি তো ওই জন্যই ফ্লোরাকে মাঝরাতে জানলা দিয়ে উঁকি মারতে বলেছিলাম। আমি জানতাম এতে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। আপনি অবশ্য ঘুমননি, ঘরের বাইরে ছিলেন, তাই না?
হ্যাঁ, তোমার দুষ্টুমিটা সত্যিই বেশ জোরদার হয়েছিল মাইলস। এই শীতের রাতে গরম জামা গায়ে না দিয়ে দিব্যি ঘুরছিলে তো।
খারাপ হতে গেলে তো এসব করতেই হবে, তাই না? একবার ভাবুন তো, চাইলে আমি আরো কি কি করতে পারি।
শেষের কথাটা শুনে আমার গায়ে রক্ত জল হয়ে গেল। সত্যি তো, চাইলে আরো অনেক কিছুই করতে পারতো মাইলস। হয়তো তার স্কুলে সেসব করেও এসেছে, আমার কাছে শুধু ভালো সেজে থাকে ওরা দুজনেই। না হলে একদিনের জন্যও কুইন্ট বা মিস জেসেল কারোর কীর্তিকলাপ নিয়ে আমাকে একটাও কথা বলেনি কেন? সেদিন আর কিছু না বলে ঘরে ফিরে এলাম। পরদিন বিকেলে মিসেস গ্রোসকে সব কথা বললাম, কিন্তু তিনি আমার আশঙ্কার কারণটা দেখতেই চাইলেন না।
ভালো সেজে থাকবে, ওইটুকু বাচ্চাদের কি অভিনয় করার ক্ষমতা আছে?
বাচ্চাদের ব্যবহার কখনো এতটা নিখুঁত হয় না মিসেস গ্রোস। ওই যে ওই দেখুন না, কিরকম একসঙ্গে বাগানে হাঁটতে হাঁটতে বই পড়ছে। ওই বয়সের কোনো ভাই বোনের মধ্যে এতটা সদ্ভাব দেখেছেন কখনো? আমারও অনেকগুলো ভাই বোন আছে, এত স্থিরতা এত বাধ্যতা স্বাভাবিক হতে পারে না। আমাদের ওরা একটুও বিরক্ত করে না, কারণ কারণ ওরা আমাদের সঙ্গেই থাকে না।
তার মানে কোথায় থাকে?
কুইন্ট আর মিস জেসেলের কাছে। ওই প্রেতাত্মা দুটো এই বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে আমার বাচ্চাদের কব্জা করবার জন্য। জীবদ্দশায় তারা মাইলস আর ফ্লোরার মনকে অনেকটাই বিকৃত করে দিয়েছে, আর মরবার পরে এসেছে তাদের জঘন্য কাজ শেষ করতে। বাচ্চারা সেটা খুব ভালো করে জানে, আর তাই অভিনয় করে আমাদের ঠকিয়ে আসছিল এতদিন।
গুড লর্ড,
আমার কথা বিশ্বাস হচ্ছে না?
না, ঠিক তা নয়। বেঁচে থাকতে হয়তো ওরা বাচ্চাদের ক্ষতি করেছে, কিন্তু মরে যাওয়ার পরে কিভাবে?
না, আপনি বুঝতে পারছেন না, কুইন্ট আর মিস জেসেল দুজনেই এতদিন ধরে বাড়ির বাইরের সীমানা এসে দেখা দিচ্ছিল, কখনো লেকের ধারে, কখনো বাড়ির ছাদের ওপর, এমন এমন জায়গায় যেখানে গেলে বিপদের ঝুঁকি থাকতে পারে। ফ্লোরা যদি মিস জেসেলকে দেখে ছুটে যেত তাহলে সোজা জলে পড়ে যেত। মাইলস ওই অত উঁচু ছাদে গিয়ে তারপর যদি সেখান থেকে পড়ে যেত তাহলে?
না 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 না, সব কি হলো খুলে কথা।
ওই প্রেতাত্মারাই ঘোর অলক্ষণ মিসেস গ্রোস, ওরা বারবার বাচ্চাদের কাছে দেখা দিয়ে ওদের নিজেদের কাছে নিয়ে আসতে চাইছে, আমি নিশ্চিত। এতদিন ধরে মাইলস আর ফ্লোরা দুজনেই প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ করে গেছে। না না না, এর একটা বিহিত না করলে সর্বনাশ করবে।
ঠিক আছে, বিহিত যদি করতেই হয় সেটা ওদের আঙ্কেলই করবেন। আপনি মাস্টারকে চিঠি লিখে সবটা জানান।
মাস্টারকে চিঠি লিখব? কি লিখব? বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে আর তার ভাইপো ভাইজিরা ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। মাস্টার যাকে বিশ্বাস করে ছেলে মেয়েদের দায়িত্ব দিয়ে এখানে পাঠালেন, সে যদি হঠাৎ এসব লিখে পাঠায় তাহলে তার মানসিক ভারসাম্য সম্পর্কে ভদ্রলোকেরা রাস্তা থাকবে তো? বিশেষ করে তিনি আমাকে বারবার বলেছিলেন তাকে যেন এখানকার কোনো বিষয়ে দুশ্চিন্তা না করতে হয়।
তা অবশ্য ঠিক, মাস্টার কোনো ব্যাপারে দুশ্চিন্তা সহ্য করতে পারেন না একদম। সেই জন্যই
ওই শয়তান মানুষ দুটো ওকে এতদিন ধরে বোকা বানালো, আর উনি কিছুই জানতে পারলেন না। আমি তো আর কুইন্ট বা জেসেলের মতো শয়তান নই, মাস্টারের সঙ্গে কোনো রকম ছলচাতুরি করবার ইচ্ছে আমার নেই।
ছলচাতুরির কথা কে বলেছে মিস? আমি তো শুধু বলছি মাস্টারকে এই বাড়িতে একবার আসতে লিখুন, এই বিপদে তো ওর এসে সাহায্য করা উচিত।
মাস্টারকে এখানে আসতে লিখবো আমি? আপনি সত্যি এই কথা বলছেন?
মিসেস গ্রোস চুপ করে গেলেন। হাজার হলেও তিনি মেয়ে মানুষ, মাস্টারকে আসতে অনুরোধ করে আমার চিঠি লেখাটা যে অত্যন্ত অশোভন তা তিনিও বুঝলেন। মাস্টারই বা কি ভাববেন, একটা অল্প বয়সী মেয়ে গ্রামের একঘেয়ে পরিবেশে থাকতে থাকতে অস্থির হয়ে একটা অবিশ্বাস্য গল্প খাড়া করেছে,
যাতে কিছুদিনের জন্য ভদ্রলোকের মনোযোগ পেতে পারে। মিসেস গ্রোসকে আরও একবার বিষয়টার গুরুত্ব বুঝিয়ে দেওয়ার জন্য কড়া গলায় বললাম, মিসেস গ্রোস, মাস্টারকে যদি ঘুণাক্ষরেও কিছু জানিয়ে চিঠি লেখা হয় তাহলে কিন্তু আমি সেই দণ্ডেই ব্লাই ম্যানার ছেড়ে চলে যাব, কথাটা মনে রাখবেন। গ্রীষ্মকাল চলে গিয়ে হেমন্ত এলো। ব্লাই ম্যানারের রঙিন প্রকৃতি ধীরে ধীরে ধূসর হয়ে গেল। আমার আর আমার বাচ্চাদের মধ্যেও যেন একটা কুয়াশার পর্দা ফেলে দিয়েছিল কেউ। এখন আর ওদের অভিনয়ে আমি ভুলতাম না। ওরা যে ওই দুই শয়তান প্রেতাত্মাকে সর্বদাই দেখতে পায় আর আমার কাছ থেকে তাদের আড়াল করে রাখে, সেটা আমার কাছে জলের মতো পরিষ্কার ছিল। সেদিনের পর থেকে কুইন্ট বা মিস জেসেলের ছায়া আমি দেখিনি, কিন্তু তাতে নিশ্চিন্ত হওয়া তো দূরের কথা, ক্রমেই দুশ্চিন্তায় জর্জরিত হয়ে উঠছিলাম আমি। মাঝে মধ্যেই মাইলস আর ফ্লোরার ব্যবহারে অসঙ্গতি চোখে পড়ত।
কে ভিতরে, ভিতরে কে?
আমি মিস
ফ্লোরা। একটু আগে পিয়ানো বাজাচ্ছিল কে?
কেন মাইলস, আর কে বাজাবে?
মাইলস? তাহলে সে গেল কোথায়?
এই তো এক্ষুনি উঠে স্কুল রুমের দিকে গেল।
ঠিক আছে, তুমি এসো, পড়ার সময় হয়ে গেছে। কে, কে ওখানে?
আমি, আমি মিস
মাইলস। সিঁড়ির তলার ঘরে তুমি কি করছো? কার সঙ্গে দাঁড়িয়ে আছো ওখানে?
কারোর সঙ্গে না তো, একাই দাঁড়িয়ে আছি। এই ঘরের মধ্যে কি আছে দেখছিলাম। আমি এখন বাগানে যাচ্ছি, আপনি আসবেন?
বাগানে? আচ্ছা চলো। এক এক সময় এই লুকোচুরি অসহ্য বোধ হতো, কিন্তু প্রত্যেকবার ওই শয়তান প্রেতাত্মা দুটোর নাম মুখে আনতে গিয়েই আটকে যেতাম। সে সঙ্গে একটা গা গোলানো ভয় আমার দম বন্ধ করে দিত। কিছুতেই ভুলতে পারতাম না যে আমি যা দেখেছি, যা শুনেছি, তার চেয়েও ভয়ঙ্কর কিছু দেখেছে ওই 10-12 বছরের বাচ্চা দুটো। মাইলস আর ফ্লোরাও আমাদের মধ্যেকার এই অদৃশ্য দেওয়ালটা এড়িয়ে চলবার সব রকম কায়দা রপ্ত করেছিল। ঠিক যে মুহূর্তে সত্যটা আলোচনা করবার কাছাকাছি যেতাম, ঠিক সেই মুহূর্তে ওদের কেউ একজন জিজ্ঞেস করত,
আচ্ছা মিস, আমাদের আঙ্কেল কি আর আসবেন না? ওকে কি আমাদের চিঠি লেখা উচিত?
ওর কাজ শেষ হলে নিশ্চয়ই আসবেন। তা ওকে কিরকম চিঠি লিখবে তুমি? আমাকে একটা লিখে দেখাও দেখি। ফ্লোরা, তুমিও লিখবে নাকি? চিঠিগুলো যে ওদের আঙ্কেলের কাছে পৌঁছাবে না সেটা ওরাও জানত। ভদ্রলোক নিজেও কখনো ওদের চিঠি লিখতেন না। আশ্চর্য ব্যাপার, এই দিনগুলোতে প্রবল মানসিক চাপ সত্ত্বেও বাচ্চা দুটোর ওপর কোনো বিদ্বেষ বা বিতৃষ্ণার ভাব আমার মধ্যে জাগেনি। আরো কিছুদিন এইভাবে চললে কি হতো বলা যায় না, কিন্তু ধনুকের ছিলার মতো টান টান এই চাপটা আচমকাই চলে গেল। তার বদলে তীরের বেগে ছুটে এলো এক রাশ অনভিপ্রেত ঘটনা।
মাই ডিয়ার মিস, একটা কথা আপনাকে অনেকদিন ধরে জিজ্ঞেস করবো ভাবছি।
কি কথা মাইলস?
আমি স্কুলে কবে ফিরব?
সেদিন চার্চে যাওয়ার পথে মাইলসের এই আচমকা প্রশ্নের জন্য একেবারেই তৈরি ছিলাম না। মিসেস গ্রোস অবশ্য ফ্লোরার সঙ্গে অনেকটা আগে আগে হাঁটছিলেন, তাই তিনি কিছু শুনতে পেলেন না। আমি উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছি না দেখে মাইলস একটু হেসে বলল,
কি জানেন ডিয়ার মিস, আমি তো একটা ছেলে, আমার পক্ষে সারাক্ষণ মহিলাদের সঙ্গে থাকাটা।
সেই তো, বিশেষ করে একই মহিলার সঙ্গে সারাক্ষণ থাকাটা আরো ক্লান্তিকর, তাই না?
কি যে বলেন মিস, কিন্তু আমি বড় হয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারছেন তো?
হ্যাঁ,
তাছাড়া এতদিন আমি যে ভালো হয়েছিলাম সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, তাই না? ওই একটা রাত বাদ দিয়ে আর সবই।
কোন রাতটা?
ওই যেদিন মাঝরাতে বাইরে বেরিয়েছিলাম।
ও হ্যাঁ, কেন বেরিয়েছিলে বলো তো?
বারে সেদিন বললাম, ভুলে গেলেন? আপনাকে দেখাতে চাইছিলাম যে চাইলে আমিও খারাপ কাজ করতে পারি।
হ্যাঁ ঠিক, কিন্তু করতে পারলেও তুমি সেরকম কিছু করবে না নিশ্চয়ই।
না না, তা কেন করব? কিন্তু আমি আবার কবে স্কুলে যাব বললেন না তো?
তুমি কি স্কুলে খুব আনন্দে ছিলে মাইলস?
সে তো সব জায়গাতেই থাকি মিস।
তাহলে তাহলে এই বাড়িতেও তো তুমি আনন্দে থাকতে পারো।
পারি, কিন্তু আনন্দটাই তো সব নয় মিস।
তাহলে তুমি বুঝি ভাবছো আমার কাছে থাকলে তোমার ভালো করে লেখাপড়া হবে না?
তেমনটাও নয়, আমি আসলে বাইরের জগৎটা আবার দেখতে চাই, আমার নিজের মতো মানুষদের সঙ্গে থাকতে চাই।
তোমার মতো মানুষ এই দুনিয়ায় কটা আছে মাইলস? এক ফ্লোরা ছাড়া।
আমার সঙ্গে ওইটুকু একটা মেয়ের তুলনা করছেন
কেন? তুমি ফ্লোরাকে ভালোবাসো না?
ধরুন ধরুন যদি না বাসতাম, মানে ওই ফ্লোরা আর আপনাকে, তাহলে?
তাহলে কি?
বুঝে নিন না।
এই বলে আমার হাতটা ধরল মাইলস। ততক্ষণে চার্চে পৌঁছে গিয়েছিলাম আমরা। আশেপাশের সব লোকজন ইতিমধ্যেই চার্চের ভিতর ঢুকে গিয়েছিল। শুধু আমি আর মাইলস চার্চিয়ার্ডের কবরখানার সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। আমি কোনো কথা বলছি না দেখে সে আবার জিজ্ঞেস করল,
আচ্ছা আমি যে এতদিন বাড়িতে বসে আছি সেই খবর আঙ্কেল পেয়েছেন তো?
তোমার আঙ্কেল? তার এই ব্যাপারে মাথা ব্যথা আছে বলে মনে হয় না।
চেষ্টা করেও কি তাকে দিয়ে ব্যাপারটা ভাবানো যাবে না? আচ্ছা তাকে এখানে আনানো যায় না?
এখানে আনানো? তা সেই চেষ্টা কে করবে?
কেন, আমি করব।
কথাটা বলে আমার দিকে একবার জল জলে চোখে তাকিয়ে চার্চে ঢুকে গেল মাইলস। আমি একটা কবরের উপরে বসে আমাদের কথোপকথনটা মনের মধ্যে বারবার উল্টে পাল্টে দেখতে লাগলাম। মাইলস আমার সবচেয়ে দুর্বল জায়গাটার হদিস পেয়ে গেছে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সে আরো স্বাধীনতা পেতে চাইবে নিশ্চয়ই। তার স্কুল থেকে বিতাড়িত হওয়ার বিষয়টা আমার কাছে এতই অসহ্য ছিল যে এই ব্যাপারে মাস্টারকে এতদিন কিছুই জানাইনি, যদিও জানানো উচিত ছিল। আমার এই গাফিলতিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে মাইলস তো অন্যায় কিছু করেনি। সত্যি তো, তার বয়সী একটা ছেলের পক্ষে এই গ্রাম্য পরিবেশে একটা নির্জন বাড়িতে জীবন যাপন করা অত্যন্ত অস্বাভাবিক। সে যেন পরোক্ষভাবে আমাকে বলে গেল,
হয় আমার আঙ্কেলের সঙ্গে কথা বলে আমার সমস্যাটার একটা সমাধান করুন, আর না হলে আমার ভালো হয়ে থাকার সব প্রত্যাশা এই মুহূর্তে ছেড়ে দিন।
শূন্য চাচিয়াটি ঘুরতে ঘুরতে ভাবনাটা এমন অসহ্য হয়ে উঠল যে ভাবলাম সবার অলক্ষে বাড়ি ছেড়ে চলে যাই। আমার পা দুটো যেন আপনা থেকেই চর ছেড়ে বেরিয়ে ব্লাই ম্যানারের দিকে হাঁটা ধরল। যতক্ষণে পৌঁছলাম ততক্ষণে আমার মন চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। বাড়িতে ঢুকে প্রচণ্ড ক্লান্তি আর মনোবেদনায় সিঁড়ির নিচের ধাপে বসে পড়লাম। কিন্তু পরক্ষণে মনে পড়ল, ঠিক এইখানেই এই ভঙ্গিতেই তো মিস জেসেলের প্রেতকে বসে থাকতে দেখেছিলাম সেদিন। না না না, এ কি করছি না, চলে যেতে হবে এখান থেকে। কোনো মতে নিজেকে টেনে তুলে আমার ঘরের দিকে গেলাম। ভেবেছিলাম সামান্য কয়েকটা জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেই দণ্ডেই বেরিয়ে যাব, কিন্তু ঘরে পা দিতেই প্রচণ্ড আতঙ্কে কিছুক্ষণের জন্য আমার হৃৎপিণ্ড থেমে গেল।
আমার কাজ করার টেবিলে হাতের উপর মাথা রেখে বসেছিল এক নারী মূর্তি। তার আপাদমস্তক কালো পোশাকে মোড়া, দেহভঙ্গিমায় ঝরে পড়ছে অবসাদ। আমার ভিতরে আসার শব্দে সে এতটুকুও নড়ল না, শুধু সেই করুণ ভঙ্গিতে বসে গুনগুন করে গাইতে লাগলো একটা চীনা গানের সুর। আমার চিৎকার কারুর কানে পৌঁছলো কিনা তা বুঝতে পারলাম না, শুধু দরজার বাইরে বাড়ির ফাঁকা করিডোরে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল সেই আর্তনাদ। কিছুক্ষণ পর মিস জেসেলের ছায়া মর্টিন মাথা তুলে এক পলকের জন্য আমার দিকে তাকালো, তারপর সেও আমার চিৎকারের মতোই ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। ভেবেছিলাম জজ থেকে বাকিরা ফিরে আসার পর আমার হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করবে, কিন্তু সকলেই এমনকি মিসেস গ্রোস পর্যন্ত এমন ভাব করলেন যেন অস্বাভাবিক কিছুই ঘটেনি। বুঝলাম বাচ্চারা নিশ্চয়ই ওকে কিছু বলতে বারণ করেছে। বিকেলে ওর ঘরে গিয়ে জিজ্ঞেস করতে তিনিও সেই উত্তরই দিলেন,
মাস্টার মাইলসই তো বলল আপনাকে যেন এই ব্যাপারে বিরক্ত না করি, বলল মিসকে যেন সবসময় খুশি রাখা হয়, ফ্লোরাও তাতে সায় দিল।
যদি সত্যি আমাকে খুশি করবার জন্য সবকিছুই করত ওরা, তাহলে তো যাই হোক, অন্তত মাইলস আর আমার মধ্যে আর কোনো আড়াল নেই।
কিসের আড়াল নেই মিস?
সবকিছুর। আমিও মনস্থির করে ফেলেছি, তখন চার্চে ঢুকিনি কারণ মিস জেসেলের সঙ্গে একটা বোঝাপড়া করতে বাড়ি ফিরে এসেছিলাম।
বোঝাপড়া করলেন মানে মিস জেসেলকে কথা বলল নাকি?
প্রায় তাই, তাকে আমার ঘরের টেবিলে বসে থাকতে দেখলাম। মুখে কিছু বলল না, কিন্তু বুঝলাম সে অত্যন্ত মনোকষ্টে আছে, হতভাগ্য বাচ্চা দুটোর জন্য। ও ফ্লোরা কি চায়
তাহলে?
তাহলে কিছুই না, আপনাকে তো বললাম আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওদের আঙ্কেলকে এখানে ডেকে পাঠাতেই হবে, আর কোনো উপায় নেই।
ওহ থ্যাঙ্ক গড, তাই করুন মিস, আমিও তো সেটাই বলি।
হ্যাঁ, মাইলস যদি ভেবে থাকে যে ওর আঙ্কেলকে খবর দিতে আমি ভয় পাব, তাহলে ও ভুল ভেবেছে। উনি এলে স্কুলের চিঠিটা দেখিয়ে সরাসরি বলবো যে ছেলেকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে শিক্ষা দেওয়া আমার পক্ষে।
মাস্টারকে কি চিঠিটা দেখাবেন? না না না, তা কেন, ওকে বের করে দেওয়ার কারণটা অব্দি আমরা জানি না, তখন শুধু শুধু ওকে
কোনো ভয়ঙ্কর দুষ্কর্ম করা ছাড়া আর কি কারণ থাকতে পারে বলবেন? মাইলস কি বোকা, পড়াশোনায় ফাঁকিবাজ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এসব তুচ্ছ কারণে ওকে বের করা হয়নি, এ আমি নিশ্চিত জানি, আর ওর আঙ্কেলেরও জানা দরকার। ওর এই পরিণতির জন্য তো তিনিই দায়ী, ওই জঘন্য মানুষ দুটোর হাতে যদি বাচ্চাদের না ফেলে যেতেন তাহলে কি এমন দিন দেখতে হতো?
মাস্টার তো ওদের শয়তানির কথা কিছু জানতেন না, দোষ যদি কারোর হয়ে থাকে সেটা আমার, আমার গাফিলতির জন্য বাচ্চারা শাস্তি পাবে কেন?
তাহলে মাস্টারকে চিঠিতে আমি লিখবটা কি?
আপনার লেখার দরকার নেই, আমি না হয় ওর এস্টেটের ম্যানেজারকে দিয়ে।
কি লেখাবে, ভূতের গল্প?
এর উত্তরে মিসেস গ্রোস কিছু বলতে পারলেন না, শুধু তার জলে ভরে আসা চোখ দুটো মুছে জানালেন চিঠি আমি লিখলেই ভালো। আমিও আজ রাতেই সেই চিঠি লেখার সংকল্প করে উঠে পড়লাম। রাতে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল, ফ্লোরাকে ঘুম পাড়িয়ে টেবিলে বসে অনেকক্ষণ ধরে সাদা পাতার দিকে তাকিয়ে বসে রইলাম। অবশেষে একরকম বিরক্ত হয়ে মোমবাতিটা তুলে নিয়ে মাইলসের ঘরের দিকে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে ঠিক কি যে শোনার প্রত্যাশা করছিলাম জানি না, হয়তো ভেবেছিলাম ওকে কোনো খারাপ কাজ করতে হাতে নাতে ধরব, ওর উপর প্রেতাত্মাদের কুপ্রভাবটা নিঃসন্দেহে প্রমাণ হয়ে যাবে। কিন্তু সেসব কিছুই হল না। ঘরের ভিতর থেকে হঠাৎ মাইলসের গলা ভেসে এলো,
মিস বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন।
ঘরে ঢুকে দেখি মাইলস বিছানায় শুয়ে আছে, আমায় দেখে একটা হাত বাড়িয়ে ডাকল। মোমবাতিটা তার মাথার কাছে টেবিলে রেখে তার পাশে বসে আমি জিজ্ঞেস করলাম, আমি এসেছি তুমি জানলে কেমন করে?
কেমন করে আবার, পায়ের আওয়াজ শুনে? আপনি তো পা টিপে টিপে হাঁটেন না, সৈনিকদের মতো গট গটিয়ে হাঁটেন।
কিন্তু মাইলস, এত রাত হয়ে গেল তুমি ঘুমোওনি কেন এখনো?
এই নানা রকম চিন্তা করছিলাম।
চিন্তা কিরকম?
এই যে আমাদের অদ্ভুত পরিস্থিতি, আপনি যেভাবে আমাকে মানুষ করছেন, আরো সব কিছু।
আর সব কিছু মানে?
জানেনই তো।
এই কথার কোনো উত্তর চট করে মুখে জোগাল না, তার হাতটা আমার হাতের মধ্যে নিয়ে অনেকক্ষণ বসে রইলাম। মোমবাতির আলোয় মাইলসের মুখটা মুমূর্ষু রোগীর মতো ফ্যাকাশে দেখাচ্ছিল, সে সঙ্গে একটা অব্যক্ত বিষাদের ছায়াও পড়েছিল কি? এ কি প্রেতাত্মার মন্ত্র বলে বাধা পড়ে যাওয়া তার অসুখী মনের অভিব্যক্তি? মাইলসকে দেখে বুকের ভেতরটা মুচড়ে উঠল আমার। তার দিকে ঝুঁকে পড়ে বললাম, স্কুলে যেতে চাইলে নিশ্চয়ই যাবে, পুরনোটায় নয়, আরো ভালো নতুন কোনো জায়গায়। কিন্তু মাইলস, এই ব্যাপারটা নিয়ে তোমার যখন এত চিন্তা, তখন আরো আগে কিছু জানালে না কেন? গত 3 মাসে তুমি তো তোমার স্কুলের সম্পর্কে কিছু বলোনি আমাকে।
বলিনি বুঝি?
না মাইলস, কিচ্ছু বলোনি। স্কুলের মাস্টারদের ব্যাপারে, তোমার বন্ধুদের ব্যাপারে, সেখানকার কোনো অভিজ্ঞতার ব্যাপারে একটা কথাও বলোনি তুমি। আমি তো ভেবেছিলাম তুমি বাড়িতেই থাকতে চাও।
না, আমি বেরোতে চাই।
ব্লাই ম্যানারে থাকতে তোমার ভালো লাগে না?
লাগে তো, কিন্তু জানেন তো ছেলেরা কি চায়।
ছেলেরা, বিশেষ করে তার বয়সী ছেলেরা যে ঠিক কি চায় আমি সত্যিই জানতাম না, তাই বাধ্য হয়ে অন্য একটা প্রশ্ন করলাম। তুমি তোমার আঙ্কেলের কাছে যেতে চাও?
ওভাবে কিন্তু পার পাবেন না মিস, আমি যাব না, আঙ্কেলকেই এখানে আসতে হবে। আপনাকেও সব কথা ওকে খুলে বলতে হবে, এখানে আপনি আমাকে কিভাবে বড় করছেন সেই সব কিছু।
সেটা করতে আমি ভয় পাই না, কিন্তু মাস্টার এলে যে তোমাকেও অনেক জবাবদিহি করতে হবে মাইলস। তোমাকে কিছু কম প্রশ্ন করবেন না তিনি?
করতে পারেন, কিন্তু কি প্রশ্ন?
যে প্রশ্নের জবাব তুমি আমাকে দাওনি। তুমি তুমি আমাকে সত্যি কিছু বলতে চাও না?
আমি চাই আপনি আমাকে নিজের মতো থাকতে দিন।
আমি আর কিছু বলতে না পেরে ধীরে ধীরে উঠে পড়লাম। মাইলসকে উত্তক্ত করবার উদ্দেশ্য আমার সত্যিই ছিল না, কিন্তু ওকে ছেড়ে দিলে যে ও চিরতরে হারিয়ে যাবে সেটাও জানতাম। দরজার দিকে এগোতে গিয়েও আবার তার দিকে ফিরে বললাম, মাইলস, তোমার আঙ্কেলকে এখানে আসতে বলে আজ একটা চিঠি লিখছিলাম।
বেশ, লেখাটা শেষ করুন।
তোমার স্কুলে কি হয়েছিল আমাকে বলবে না?
কি কি হয়েছিল?
এতক্ষণে তার গলার স্বরে একটা পরিবর্তন খেয়াল করে আমার বুক ঠিপ ঠিপ করে উঠল। মনে হলো সে যেন আমাকে সত্যিটা বলতে চায়, অন্তত তার মনের যে অংশটা প্রেতের কবলে বাঁধা নেই সেই অংশটুকু চায়। আমার অন্তরাত্মা যেন হাহাকার করে উঠল। বিছানার পাশে হাঁটু গেড়ে বসে আমার সমস্ত শক্তি দিয়ে মিনতি করলাম,
মাইলস, ডিয়ার লিটল মাইলস, তোমাকে সাহায্য করবার জন্য কি আপ্রাণ চেষ্টা করছি আমি তাকে তুমি বুঝতে পারছো না। তোমার ভালোর জন্য আমি সব কিছু করতে পারি মাইলস। তোমাকে কোনোভাবে কষ্ট দেওয়ার চেয়ে আমার মৃত্যুও ভালো। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি আমি যা করছি তোমার ভালোর জন্য করছি মাইলস। প্লিজ প্লিজ হেল্প মি সেভ ইউ।
কিন্তু কথাগুলো উচ্চারণ করতে না করতেই একটা হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে আমাদের জমিয়ে দিল। যেন ঘরের জানলা সূত্র ঝনঝন করে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে। মাইলসের গলা চিরে একটা প্রচণ্ড চিৎকার বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে মোমবাতিটা তপ করে নিভে গেল। কোন মতো উঠে দাঁড়িয়ে জানলাটার দিকে এগোতে গিয়ে থমকে গেলাম আমি। বাইরে তখনও জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু জানলার পাল্লা দুটো শক্ত করে বন্ধ করা। খানিকক্ষণ কোনো কথা না বলে অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। অবশেষে মাইলস ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করে ঘর থেকে বেরিয়ে এলাম। মাইলস চাইলেও ওর পিছনে লেগে থাকা শিকারী প্রেতাত্মা যে আমাকে কিছুতেই সাহায্য করতে দেবে না, এ আমার আগেই বোঝা উচিত ছিল।
মিস, মাস্টারকে চিঠিটা লিখেছেন?
হ্যাঁ লিখেছি।
সকালবেলায় মিসেস গ্রোস আমাকে দেখেই সবার আগে এই প্রশ্নটা করলেন। চিঠিটা লেখা হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সেটা তখনও আমার পকেটেই রাখা ছিল। এ বিষয়ে আর কিছু না বলে বাচ্চাদের পড়াতে চলে গেলাম। যথারীতি তারা নিমেষের মধ্যে শক্ত শক্ত অঙ্ক কষে ইতিহাস ভূগোল সবকিছু গড়গড় করে মুখস্থ বলে আমাকে তাক লাগিয়ে দিল। বিশেষ করে মাইলস আজ এতটাই লক্ষ্মী হয়েছিল যে তার সঙ্গে কাল রাতের কথোপকথনটাকে স্বপ্ন বলে মনে হচ্ছিল। কোন অন্যের দায় তাকে স্কুল ছাড়তে হল? কুইন কি সত্যি ওই সরল বাচ্চাটার মধ্যে ভয়ানক কোনো বিষ বৃক্ষে চারা বুনতে সক্ষম হয়েছিল? মাইলসকে শোধরানোর কি আর কোনো উপায় নেই?
মিস মিস চলুন না আপনাকে পিয়ানো বাজিয়ে শোনাই।
মাইলসের এমন প্রস্তাবের জন্য তৈরি ছিলাম না। সে যেন আমার মনের ভাবটা আন্দাজ করেই আমাকে বলবার চেষ্টা করছিল। আমাকে একা ছেড়ে দিতে বলেছি ঠিকই, কিন্তু সেটা কোনো খারাপ কাজ করবার জন্যে নয়। এই দেখুন না, ছুটি পাওয়ার সুযোগ পেয়েও আমি আপনার কাছেই এসেছি। এই অবস্থায় তাকে কি প্রত্যাখ্যান করা যায়? আমি আবার মিউজিক রুমে তার সঙ্গে গিয়ে বসলাম। মাইলসের পিয়ানো বাজাবার হাত অতি চমৎকার। এর আগেও অনেকবার তার বাজনা শুনে মুগ্ধ হয়েছি, কিন্তু সেদিন যে কি সর্বনেশে একটা সুর বাজিয়েছিল তা কে জানে। মনে হল ডাইনির অভিশাপে কোন রূপকথার রাজকন্যার মতো জাদু ঘুমে ঢলে পড়েছি। পুরো সময়টা তো আমি সজ্ঞানেই ছিলাম, কিন্তু সময় যে কোথা দিয়ে বয়ে যাচ্ছে তা একবারের জন্যেও টের পেলাম না। অনেকক্ষণ পর এক মুহূর্তের জন্য যখন পিয়ানোটা থামল, তখনই শরীরে একটা ঝাঁকুনি দিয়ে আমার বাহ্যজ্ঞান ফিরে এল।
কি কটা বাজে? ফ্লোরা, মাইলস, ফ্লোরা কোথায়?
ডিয়ার মিস, আমি কি করে জানবো বলুন তো? আমি তো তখন থেকে এখানে বসে পিয়ানো বাজাচ্ছি।
না না না, কি সর্বনাশ হলো! ছুটে ছুটে আমার ঘরে গেলাম, তারপর সারা বাড়ি ঘুরে দেখলাম। সব শেষে মিসেস ক্রুসের ঘরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, মিসেস ক্রুস, মিসেস ক্রুস, ফ্লোরাকে দেখেছেন? কোথায় সে?
মিস ফ্লোরা, এতক্ষণ তো আপনি ওদের সঙ্গে ছিলেন। মাস্টার মাইলস পিয়ানো বাজাচ্ছিল, শুনলাম তো।
হে ভগবান, ও বাড়ির মধ্যে কোথাও নেই, আমি সবকটা ঘর খুঁজে দেখলাম।
কিন্তু বিকেলবেলা একা একা যাবেই বা কোথায়?
একা একা তো যায়নি, ওই ওই যায়নি, ওকে নিয়ে গেছে।
মিস চেসল,
মাইলসের সঙ্গে মিলে কুইন্ট একটা ভালো ফন্দি করেছিল, আমাকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিয়েছিল যাতে ফ্লোরাকে নিয়ে যেতে পারে ওই মহিলা।
কি বললে? কুইন্ট আর মাস্টার মাইলস মিলে?
হ্যাঁ হ্যাঁ, এটা ওদেরই কিস্তি, ওরা এখনো মিউজিক রুমেই আছে।
কি সর্বনাশ, ওকে আপনি ওই অবস্থায় রেখে?
ওকে নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই, আপনি আমার সঙ্গে আসুন, ফ্লোরাকে খুঁজে বার করতে হবে।
মাস্টারের চিঠিটা পকেট থেকে বের করে ড্রয়িং রুমের টেবিলের উপর রেখে দিলাম, যাতে লিউক এসে ওটা পোস্ট অফিসে দিয়ে আসতে পারে। তারপর আর দ্বিরুক্তি না করে মিসেস গ্রোসকে নিয়ে বেরিয়ে পড়লাম।
মিস, মিস লেকের ধারে যাচ্ছেন নাকি? আপনার কি ধারণা মিস ফ্লোরা কোনোভাবে জলে?
না 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 না, সেজন্য নয়। বেশ কিছুদিন আগে লেকের ধারেই প্রথমবার মিস চেসলকে দেখেছিলাম, কিন্তু ফ্লোরা পুরো সময়টা তাকে না দেখার ভান করেছিল। আমি নিশ্চিত ও লেকের ধারে একা যাওয়ার জন্য অপেক্ষা করছিল, যাতে মহিলার সঙ্গে দেখা করতে পারে, আর মাইলস ওকে সেই সুযোগটা করে দিয়েছে।
তার মানে মিস চেসল এখন লেকের ধারে আছে?
গিয়েই দেখবেন।
মিসেস ক্রুজ এই কথা শুনে প্রায় দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত একা একা অপেক্ষা করতে তার সাহস হল না। জোরে জোরে পা চালিয়ে আমাকে অনুসরণ করতে লাগলেন। লেকের ধারে এসে পৌঁছাতেই অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। কোথাও কারুর চিহ্ন নেই, অন্য পারেও কাউকে দেখা গেল না, শুধু দূরে কতগুলো ঝোপ জলের উপর অন্ধকার ছায়া ফেলে দাঁড়িয়ে আছে, আর লেকের ডকের কাছে যে ছোট নৌকোটা বাঁধা থাকে সেটা নেই।
ফ্লোরা, ফ্লোরা ওই নৌকোটাতেই আছে আমি নিশ্চিত।
কি করে? নৌকাটা তো জলের উপর কোথাও দেখাই যাচ্ছে না।
জলের উপর থাকবে না, ওটা ওপারে নিয়ে গিয়ে নিশ্চয়ই কোনো গাছের সঙ্গে বেঁধে বা ওই ঝোপের পিছনে লুকিয়ে রেখেছে।
কি বলছেন মিস, ওই একরত্তি মেয়েটা একা একা নৌকা বেয়ে সেটাকে আবার পাড়ে তুলে লুকিয়ে রাখবে?
আপনি ভুল করছেন মিসেস গ্রোস, ফ্লোরা একা নেই, মিস চেসল ওর সঙ্গে আছে। মনে হয় ওই ওই দূরে গাছটার কাছে নৌকোটা পাওয়া যাবে। চলুন চলুন, ওই পারে যেতে হবে আমাদের।
কি কিভাবে? পাড় ধরে হাঁটতে হাঁটতে?
নৌকোটা যখন পাওয়া যাচ্ছে না তখন এছাড়া আর উপায় কি? চলুন চলুন আসুন।
লেকের পাড় ধরে এগোনো অবশ্য সহজ ছিল না, ঝোপঝাড় আগাছা আর এবড়ো খেবড়ো মাটির জন্য হোঁচট খেতে হচ্ছিল। তবু এক সময় অন্য পারে যে গাছটা দেখে সন্দেহ হয়েছিল সেটার কাছে পৌঁছলাম। আমার আন্দাজই ঠিক, বৈঠা সমেত নৌকোটা গাছের ঠিক পাশেই একটা অগভীর খাঁড়িতে রাখা আছে। মাটিতে পোঁতা একটা গাছের ডালের সঙ্গে নৌকোর দড়িটা বাঁধা। আরো কিছু দূর এগিয়ে মিসেস গ্রোস চেঁচিয়ে উঠলেন,
ওই তো, ওই তো মিস ফ্লোরা!
আমাদের সামনেই কতগুলো ঝোপের পাশে দাঁড়িয়েছিল ফ্লোরা। আমাদের দেখতে পেয়ে তার মুখে সেই সরল নিষ্পাপ হাসিটা ফুটে উঠল। পুরোটাই যে তার নিখুঁত অভিনয় তা বুঝতে আমার বাকি রইল না, কিন্তু মিসেস গ্রোস আনন্দের আতিশয্যে প্রেতাত্মার অস্তিত্বের কথা ভুলেই গেলেন। ছুটে গিয়ে ফ্লোরাকে জড়িয়ে ধরে বললেন,
ও থ্যাঙ্ক গড, মিস ফ্লোরা তুমি ঠিক আছো? কিছু হয়নি তো তোমার?
ফ্লোরা কিছুই বলল না। মিসেস গ্রোসের কাঁধে মাথা হেলিয়ে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইল। সেই মুহূর্তে মিসেস গ্রোসকে একটু ঈর্ষাই হল আমার। ফ্লোরার সঙ্গে তার যেরকম সহজ ভালোবাসার সম্পর্ক তা আমি আর কোনোদিনই উপভোগ করতে পারব না। মিসেস গ্রোস একটু ধাতস্থ হয়ে উঠে দাঁড়িয়ে ফ্লোরার হাত ধরলেন, কিন্তু সে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে রইল, যেন অভিনয় করবার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমিও চুপচাপ দাঁড়িয়ে রইলাম। অবশেষে ফ্লোরা জিজ্ঞেস করল,
মাইলস কোথায় মিস?
বলবো, কিন্তু তার আগে তুমি বলো মিস চেসল কোথায়?
এই কথা শুনে ফ্লোরার দৃষ্টি কঠিন হয়ে উঠল। মিসেস গ্রোসও আমার এই আচমকা আক্রমণে চমকে উঠলেন, কিন্তু আর কিছু জিজ্ঞেস করবার আগেই
আমার চোখ পড়ল লেকের অন্য পারে, যেখান থেকে একটু আগে হেঁটে এসেছিলাম। প্রবল উত্তেজনায় মিসেস গ্রোসের হাতটা চেপে ধরে চিৎকার করে বললাম, ভয়াবহ মূর্তিটা অবিচলিতের মতো দাঁড়িয়ে রইল। এতক্ষণে মিসেস গ্রোসকে আমার সমস্ত দাবির একটা জলজান্ত প্রমাণ দিতে পেরে এই আতঙ্কের মধ্যেও কিছুটা তৃপ্ত বোধ করলাম। ওই প্রেত সত্যি আছে, আমি পাগল নই, বাচ্চাদের উপর আমার সন্দেহটা অমূলক নয়। মিসেস গ্রোসও নিশ্চয়ই আমার আঙুল অনুসরণ করে প্রেতিনীকে দেখতে পেয়েছিলেন। কিন্তু ফ্লোরার দিকে তাকিয়ে থমকে গেলাম। মিস জেসেলের দিক থেকে সে আজও দৃষ্টি ফিরিয়ে রেখেছে, তার বদলে চোখে তীব্র রাগ নিয়ে তাকিয়ে আছে আমারই দিকে।
আপনি ওপারে কে আছে? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না।
পাচ্ছেন না? পাচ্ছেন না মানে আমাদের একেবারে সামনে স্পষ্ট দাঁড়িয়ে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না? ওই তো।
কিন্তু মিসেস গ্রোসের ভীত অসহায় মুখের দিকে তাকিয়ে আমার সমস্ত আশা দপ করে নিভে গেল। তিনি সত্যিই ওই প্রেতিনীকে দেখতে পাননি, যদি পেতেন তাহলে কখনোই তা অস্বীকার করতেন না। আরো খানিক্ষণ ওপারে তাকিয়ে হতাশভাবে মাথা নেড়ে তিনি ফ্লোরার দিকে তাকালেন। কিন্তু তিনি তো আর মেয়েটাকে আমার দৃষ্টিতে দেখছিলেন না, তাই ফ্লোরা ভয় পাচ্ছে ভেবে তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বললেন,
না না না, ওখানে কেউ নেই মিস ফ্লোরা, তুমি ভয় পেও না। মিস জেসেল কেমন করে আসবেন? উনি তো সে কবেই মারা গেছেন, আমরা তো জানি। শান্ত হও, শান্ত হও।
ফ্লোরা শান্ত হল না, একটা বিকৃত রাগে সে তখন ফুঁসছে, যেন সম্পূর্ণ অন্য একটা মানুষ এসে ভর করেছে তার উপর। বিশ্রী গলায় এসে চেঁচিয়ে উঠল,
আমি কাউকে দেখিনি, কিচ্ছু দেখিনি, কোনো দিন দেখিনি। আপনি কি বলছেন আমি জানি না, আপনি নিষ্ঠুর বাজে বদমেজাজি। মিসেস গ্রোস, মিসেস গ্রোস, আমাকে নিয়ে চলুন, ওর সামনে থেকে নিয়ে চলুন এক্ষুনি।
ভালো মানুষ মিসেস গ্রোস আমাদের দুজনের মাঝে পড়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন। ফ্লোরাকে কোলে তুলে নিয়ে তিনি কাতরভাবে আমার দিকে তাকালেন। আমার মনটা যেন একটা কাঁচের আয়নার মতো শতখণ্ডে ভেঙে গিয়েছিল, কিন্তু তাও আমি আসল সত্যিটা উচ্চারণ করেই ছাড়লাম।
আমার মনে যেটুকু সংশয় ছিল তাও ঘুচে গেছে, তোমাকেও আজ হারালাম। এ অবশ্য হওয়ারই ছিল, আমি সর্বনাশ ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু ওই 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 মহিলা তোমাকে আমার বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে। I have lost you, Mrs. Gross. Mrs. Gross, okay, নিয়ে যান, ওকে নিয়ে যান, ওকে নিয়ে।
ফ্লোরাকে নিয়ে মিসেস গ্রোস চলে যাওয়ার পর ঠিক কি হয়েছিল আমার ভালো মনে নেই। খুব সম্ভবত গভীর শোকে কাঁদতে কাঁদতে কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সম্বিত ফিরতে দেখি সোঁদা মাটিতে উপুর হয়ে শুয়ে আছি। ততক্ষণে সন্ধে নেমে এসেছে, ধীরে ধীরে উঠে বাড়ির পথ ধরলাম। আশ্চর্য, পাড়ে বাঁধা নৌকোটা আবার অদৃশ্য হয়ে গেছে, কিন্তু আমার মনে আর কিছুই দাগ কাটছিল না। বাড়ি ফিরে আমার ঘরে ঢুকে দেখলাম সেখান থেকে ফ্লোরার সব জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে। স্কুল রুমে চায়ের সরঞ্জাম নিয়ে এসে একজন কাজের মেয়ে জানিয়ে গেল আজ রাতটা ফ্লোরাকে নিজের কাছে রাখবেন মিসেস ক্রোস। আমি আর কিছুই জানতে চাইলাম না, এমনকি মাইলস কোথায় গেছে তাও জিজ্ঞেস করলাম না। মনে হল লাভ কি, ও তো স্বাধীনতা চেয়েছিল, তাই ভোগ করুক না হয়। কিন্তু চা খাওয়া শেষ হতে না হতেই মাইলস নিজেই এসে হাজির হল। নিঃশব্দে আগুনের ধারে একটা চেয়ার টেনে বসে পড়ল। পুরো সন্ধেটা এভাবেই একসঙ্গে নীরবে বসে কেটে গেল।
মিসেস গ্রোস, কি ব্যাপার এত সকালে যে?
মিস ফ্লোরার মনে হয় জ্বর এসেছে, কাল সারা রাত এপাশ ওপাশ করেছে, এক ফোঁটা ঘুম হয়নি, আর আপনার উপর খুব রেগে আছে।
এ কথা শুনে অবাক বা বিচলিত কোনোটাই হলাম না। মিসেস গ্রোসকে কিছুক্ষণ বসতে বলে বিছানা ছেড়ে উঠে তৈরি হয়ে নিলাম। তারপর তাকে সরাসরি বললাম,
এমনটা যে হবে আমি জানতাম, ফ্লোরা একটা অজুহাত খুঁজছিল মাত্র। কালকে ঘটনাটাকে ও আমার বিরুদ্ধে সবরকমভাবে ব্যবহার করবে, কিন্তু মিস জেফেল সম্পর্কে ও আর কিছু বলেছে নাকি এখনো ওকে না দেখতে পাওয়ার ভান করছে?
আর কিছু বলেনি, কিন্তু কালকে তো আমিও কাউকে দেখতে পেলাম না।
তাই আপনিও ফ্লোরার কথা বিশ্বাস করছেন? ওর চালাকিটা আদৌ ধরতে পারছেন না? না পারাটাই স্বাভাবিক, বাচ্চা দুটোর এমনি অনেক বুদ্ধি, আর ওই শয়তান প্রেতাত্মারা ওদের ছল চাতুরি শিখিয়েছে। ফ্লোরা আসলে ওই পেতনির কথাতেই আমাকে তাড়াতে চাইছে। ওর আঙ্কেলকেও আমার নামে নালিশ করবে নিশ্চয়।
মাস্টারকে? কিন্তু তাকে সে পাচ্ছে কোথায়?
আপনি ওকে ওর আঙ্কেলের কাছে নিয়ে যাবেন।
আমি?
হ্যাঁ আপনি। সেদিন যখন চার্চ থেকে বাড়ি ফিরে এসেছিলাম তখন একবার মনে হয়েছিল ব্লাইম্যানার ছেড়ে চলে যাই, কিন্তু এখন মনে হচ্ছে এখানে থাকাটা আমার প্রয়োজন। কিন্তু ফ্লোরা এখানে থাকলে ওর বিপদ আরো বাড়বে, আর মাস্টারেরও যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসা দরকার। আপনি যদি ফ্লোরাকে নিয়ে মাস্টারের কাছে যেতে পারেন তাহলে আসল পরিস্থিতিটা আপনি ওকে বোঝাতে পারবেন।
কিন্তু মিস, এই বাড়িতে একা একা মাস্টার মাইলসকে নিয়ে আপনি থাকবেন, মানে তাতে আপনারও বিপদ বাড়বে না?
হয়তো বাড়বে, কিন্তু মাইলসকে বাঁচানোর জন্য একটা শেষ চেষ্টা অন্তত করতে হবে। তবে মিসেস গ্রোস, ফ্লোরাকে নিয়ে যাওয়ার আগে দুই ভাই বোন যেন একটা মুহূর্তের জন্য আমাদের আড়ালে দেখা করতে না পারে।
ও নিয়ে ভাববেন না মিস, কাল রাত থেকে ফ্লোরাকে আমি এক সেকেন্ডের জন্য একা রাখিনি। হয় আমি নয়তো অন্য কোনো কাজের মেয়ে ওর সঙ্গে থেকেছে, কিন্তু মাস্টার মাইলসের উপর কি ভরসা করা যাবে?
এক আপনি ছাড়া আর কারোর উপরই আমি ভরসা করছি না মিসেস গ্রোস, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে মাইলস ওই প্রেতের কুপ্রভাবের সঙ্গে লড়বার একটা চেষ্টা করছে। আমি ওকে একটা সুযোগ দিতে চাই।
আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজ লাঞ্চের আগে ফ্লোরাকে নিয়ে বেরিয়ে পড়ব। আপনি ঠিকই বলেছেন, এই বাড়িটা ওর পক্ষে ভালো নয়।
আপনি আপনি তাহলে আমার কথা বিশ্বাস করছেন? তার মানে কাল বিকেলে আপনিও কিছু দেখেছেন?
না না, কিন্তু সারা রাত ধরে ফ্লোরাকে যা বলতে শুনেছি, ওইটুকু বাচ্চার মুখের ভাষা যে এমন হতে পারে।
ওই বাচ্চার মহিলাকে আমার কাছে ঘেঁষতে দেবে না, ডাইনি কথা নচ্ছার মেয়ে ছেলে, রাস্তার বেশ্যা।
কাল রাতের কথা মনে করেই বোধহয় দুশ্চিন্তা আর ভয় পাথরের মতো হয়ে গিয়েছিলেন মিসেস গ্রোস। ফ্লোরা যে কি বলেছে সেটা তিনি আর মুখ ফুটে বলতে পারলেন না, কিন্তু আমি ঠিকই আন্দাজ করতে পারছিলাম। আমি না বলে পারলাম না।
ওই ভাষা ফ্লোরা কোত্থেকে শিখেছে সেটা আমি জানি।
আমারও জানা উচিত ছিল, কারণ ওই রকম ভাষা এর আগে আর একজনের মুখে শুনেছি। তবু কাল নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। ওকে এই বাড়ি থেকে বের করে নিয়ে যেতেই হবে, তাতে যদি
এক্স্যাক্টলি মিসেস গ্রোস, এখানকার অশুভ পরিবেশ থেকে বেরোলে হয়তো ওই পিশাচগুলোর কবল থেকে ফ্লোরা অবশেষে মুক্তি পাবে।
হ্যাঁ মিস, হ্যাঁ আমারও তাই বিশ্বাস।
এত কিছুর পরেও যে মিসেস গ্রোস আমাকে সত্যি বিশ্বাস করছেন তা জেনে মনে অনেকটা জোর পেলাম। তিনি লন্ডন যাওয়ার তোড়জোড় করতে উঠে পড়লেন। তখনই একটা কথা মনে পড়ে গিয়ে একটু অস্বস্তি হলো আমার।
মিসেস গ্রোস, ওখানে গিয়ে হয়তো আপনাকে একটা মুশকিলে পড়তে হবে। কাল মাস্টারকে যে চিঠিটা লিখেছিলাম সেটা নিশ্চয়ই এতক্ষণে লন্ডনে পৌঁছে গেছে। আপনাকে গিয়ে হয়তো ওই চিঠিটার ব্যাপারে জবাবদিহি করতে হতে পারে।
আপনাকে বলাই হয়নি ওই চিঠিটা আদৌ লন্ডনে পাঠানো হয়নি।
সে কি, কেন?
না মানে কাল সন্ধ্যেবেলায় যখন ফ্লোরাকে নিয়ে বাড়ি এলাম তখন দেখলাম যে টেবিলের উপর থেকে চিঠিটা উধাও হয়ে গেছে।
সে কি?
হ্যাঁ, কিন্তু পরে যখন লিউকের কাছে খোঁজ নিলাম সে জানালো চিঠি পোস্ট করা তো দূরে থাক, সেটা চোখেই দেখেনি।
আশ্চর্য! তাহলে অন্য কে চিঠি সরাবে? এক যদি না মাইলস।
এই কথায় মিসেস গ্রোসের চোখ দুটো হঠাৎ বিস্ফারিত হয়ে উঠল, যেন এতদিনে একটা জটিল প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। আমার দিকে জলজলে চোখে তাকিয়ে বলে উঠলেন,
মাস্টার মাইলসকে স্কুল থেকে কেন বের করে দেওয়া হয়েছিল বুঝলেন?
কেন?
ও নিশ্চয়ই ওখানে অন্যের চিঠি চুরি করত।
আমি একটু থমকে গেলাম। মিসেস ক্রোসের আন্দাজ ভুল নাও হতে পারে, অন্তত কাল সন্ধ্যেবেলায় মাইলস হঠাৎ আমার কাছে এসে বসেছিল কেন সেটার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। ও হয়তো সত্যিই মাস্টারকে লেখা চিঠিটা চুরি করে পড়েছিল, তারপর অপরাধ বোধ থেকে আমার কাছে এসে নিজের দোষ স্বীকার করতে চেয়েছিল। চিঠিটা পড়ে অবশ্য ওর কোনো লাভই হতো না, ওতে আমি শুধু মাস্টারকে একবার ব্লাইম্যানারে আসতে অনুরোধ করেছিলাম, তার কারণ কিছুই লিখিনি। যাই হোক, এসব ভাবার অনেক সময় পাওয়া যাবে। আমি মিসেস গ্রোসকে আর কিছু বলবার সুযোগ না দিয়ে তাঁকে লন্ডন যাওয়ার জন্য তৈরি হতে পাঠিয়ে দিলাম। ঘণ্টাখানেকের মধ্যেই ফ্লোরাকে সঙ্গে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। মিসেস গ্রোস যেতে না যেতেই নিজেকে একেবারে বন্ধুহীন আর অসহায় মনে হতে লাগল। তবু সর্বশক্তি দিয়ে নিজেকে শান্ত রাখলাম। ডাইনিং রুমে গিয়ে জানলাম মাইলস সকালে মিসেস গ্রোস আর ফ্লোরার সঙ্গেই ব্রেকফাস্ট খেয়েছে, কিন্তু তারপর স্কুল রুমে না গিয়ে সে গেছে বাগানে হাঁটতে। তার মুখোমুখি হলাম একেবারে ডিনারের সময়, সেই ডাইনিং হলে যেখানে প্রথমবার পিটার কুইন্টের অভিশপ্ত প্রেতের ছায়া দেখেছিলাম। উত্তেজনায় আমার সারা গায়ে যেন বিদ্যুৎ খেলছিল, তবু নিজের মনকে বারবার বোঝালাম এই বিপদের সঙ্গে যুঝতে হলে নিজের আত্মার যা কিছু শুভ, যা কিছু পবিত্র, তার শক্তটুকু স্ক্রুয়ের পেঁচের মতোই শক্ত করে মনের মধ্যে গেঁথে নিতে হবে। ডিনার টেবিলে বসে আপ্রাণ সেই চেষ্টাই করছিলাম, এমন সময় মাইলস হঠাৎ বলে উঠল,
ফ্লোরার কি সত্যি খুব অসুখ?
না, মারাত্মক কিছু নয়, তবে শহরে নিয়ে গেলে আরো তাড়াতাড়ি সেরে যাবে। ব্লাইম্যানারের পরিবেশটা ওর জন্য ভালো ছিল না।
ব্লাইম্যানার? হঠাৎ করে এখানকার পরিবেশ ওর পক্ষে খারাপ হয়ে গেল কি করে?
যতটা ভাবছ ততটা হঠাৎ করে হয়নি।
আই সি।
বাকি সময়টুকু আর কোনো কথা হল না। ডিনারের সরঞ্জাম তুলে নিয়ে কাজের লোকেরা চলে যেতে আমি অবশেষে মাইলসের দিকে ফিরলাম। সে তখন জানলার বাইরে তাকিয়েছিল, যেন আমার মতোই এই বোঝাপড়ার মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল এতক্ষণ। এবারে আমার চোখে চোখ রেখে সে বলে উঠল,
এখন শুধু আপনি আর আমি, আর কেউ নেই।
তা হয়তো পুরোপুরি ঠিক নয়।
না, অন্যরাও আছে, কিন্তু তাদের থাকা না থাকায় তো কিছু এসে যায় না।
এসে যায় কি যায় না সেটা তো নির্ভর করছে।
তা বটে, সবই তো কিছু না কিছুর ওপর নির্ভর করে।
এই বলে আবার সেই অভিশপ্ত জানলাটার কাঁচে নিজের প্রতিচ্ছবির দিকে তাকাল মাইলস। এতক্ষণে তার ভাবভঙ্গিতে একটা উদ্বেগের আভাস দেখতে পেলাম যেন। সঙ্গে সঙ্গে আমার মনটা আশান্বিত হয়ে উঠল। মনে হলো একটা অদৃশ্য দেওয়ালের আড়াল থেকে সে বুঝি বেরিয়ে আসতে চাইছে। মায়ের জান মনে বলে উঠল,
ব্লাইয়ের পরিবেশের সঙ্গে আমি বেশ মানিয়ে নিতে পেরেছি। ভাগ্যিস
এখানে থাকতে তোমার তাহলে ভালোই লাগছে, তাই তো?
আপনার লাগছে তো মিস।
মানে
এখানে তো আপনার সঙ্গী বলতে কেউ নেই, শুধু আমি আছি, তা সত্ত্বেও আপনার এখানে থাকতে ভালো লাগে?
এ তুমি কি বলছো মাইলস, আমি তো এখানে আছি শুধু তোমার জন্যে, এছাড়া ব্লাই ম্যানারে আর কি বা আছে আমার?
শুধু এই কারণেই এখানে আছেন?
অবশ্যই, আমি শুধুমাত্র তোমার ভালোর জন্যই এখানে আছি। তোমার ভবিষ্যতের একটা উপযুক্ত বন্দোবস্ত করতে পারাটাই আমার একমাত্র উদ্দেশ্য। সেদিন যে তোমার ঘরে বসে আমি বলেছিলাম তোমার জন্য আমি সব করতে পারি, মনে নেই?
আছে তো, কিন্তু তখন মনে হয়েছিল আপনি বরং আমাকে দিয়ে নিজের কোনো একটা কাজ করাতে চান।
আমি তোমাকে দিয়ে একটা কাজ করাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার জন্য নয় মাইলস।
আপনি আমার কাছ থেকে একটা কথা জানতে চেয়েছিলেন।
হ্যাঁ ঠিক তাই, তোমার মনের মধ্যে যা কিছু জমে আছে সেটুকুই জানতে চেয়েছিলাম।
তার মানে আপনি এই জন্যই এখানে আছেন?
আমি, হ্যাঁ মাইলস, আমি সত্যিটাই জানতে চাই শুধু।
এখন এখানে?
এই বলে চকিতে চারিদিকে একবার তাকিয়ে নিল মাইলস। তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠছে, আজ হঠাৎ সে আমাকে ভয় পাচ্ছে। ব্যাপারটা চমকপ্রদ হলেও আমি এই ভয়টার সুযোগ নিয়ে ওর থেকে আসল কথাটা বার করে নেওয়ার চেষ্টা করলাম। এখন বুঝি আমার এই মনোভাবটা অত্যন্ত লজ্জাজনক ছিল, কিন্তু তখন আমার আর অন্য কিছু নিয়ে ভাববার মতো অবস্থাই ছিল না। আমি তাকে জোর দিয়ে বললাম, এখনকার চেয়ে ভালো সময় তো আর নেই, এবার বলো তো কাল বিকেলে তোমার আঙ্কেলকে লেখা চিঠিটা কি তুমি সরিয়েছিলে?
হ্যাঁ, ওটা আমিই নিয়েছিলাম।
ঠিক সেই মুহূর্তে জানলার দিকে চোখ পড়তেই আমার সারা গা কেঁপে উঠল। জানলার বাইরে আবার এসে হাজির হয়েছে পিটার কুইন্ট। তার ভাঁটার মতো চোখ দিয়ে আগুন ঝরে পড়ছে যেন। মাইলসকে সত্যিটা বলতে শুনেই ও ছুটে এসেছে তার অশুভ প্রভাব খাটাতে। মাইলস অবশ্য জানলার দিকে পিঠ ফিরিয়ে বসেছিল, তাই সে কিছু দেখতে পায়নি। আমি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তার হাতটা ধরে আমার কাছে টেনে নিয়ে বললাম, চিঠিটা পড়েছিলে তুমি সত্যি বলো তো?
হ্যাঁ পড়েছিলাম তো,
কিন্তু তাতে কিছু পাওনি তাই না?
না, ওটা আগুনে পুড়িয়ে দিয়েছিলাম।
এতক্ষণ আমি এক দৃষ্টি মাইলসের দিকে তাকিয়েছিলাম। সে যে আর কুইন্টের আত্মার প্রভাবে নেই সেটা তার মুখের দ্বিধা মেশানো আন্তরিক ভাব দেখেই বুঝতে পারছিলাম। এখন তার মুখে অভিনয়ের চিহ্ন মাত্র নেই। চোখ তুলে তাকিয়ে দেখলাম জানলার ওপার থেকে প্রেতাত্মা অদৃশ্য হয়ে গেছে। স্বস্তিতে প্রায় চোখে জল এসে গেল। মাইলসের কপালে চুমু খেয়ে বললাম, এত কিছু যখন বললে তখন বাকিটাও বলো, স্কুলে কি এই কাজ করতে গিয়ে ধরা পড়েছিলে?
স্কুলে?
হ্যাঁ। তুমি কি অন্য ছেলেদের চিঠি বা জিনিসপত্র নিতে, সেই জন্য কি ওরা তোমাকে?
হ্যাঁ, স্কুল থেকে যে আমাকে বের করে দেওয়া হয়েছিল সেটা আপনি জানেন?
আমি সব জানি।
সব জানেন?
হ্যাঁ সবটা জানি। এবার বলো তো অন্যের জিনিস নেওয়ার জন্য?
না 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 না, আমি কখনো চুরি করিনি।
মাইলস যে সত্যি বলছে তা নিয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না। তবু আমি টের পাচ্ছিলাম আমার হাত দুটো সাঁড়াশির মতো চেপে বসছে ওর দুই কাঁধে। না চাইতেও তাকে জোর ঝাঁকুনি দিয়ে কাতরভাবে বললাম,
তাহলে তাহলে কি করেছিলে তুমি বলো?
আমি কিছু কথা বলেছিলাম।
কথা? শুধু কথা? তার জন্য ওরা তোমাকে বার করে দিল?
হ্যাঁ। স্কুলের মাস্টাররা ভেবেছিলেন ওই কথাগুলোই আমাকে স্কুল থেকে বার করে দেওয়ার জন্য যথেষ্ট।
কিন্তু কাদের বলেছিলে সেসব কথা?
স্কুলের ছেলেদের কয়েকজনকে, ওই আমার যাদের ভালো লাগতো।
যাদের ভালো লাগতো তাদের বলেছিলে?
হ্যাঁ তো, আর তারা হয়তো অন্যদের বলেছিল, ওরা যাদের ভালোবাসত তাদের। আর আর এইভাবেই হয়তো মাস্টাররাও শুনেছিলেন। কিন্তু কিন্তু ওরা যে কথাগুলো কাউকে বলবেন সেটা আমি বুঝতে পারিনি।
না, ওরা চিঠিতে এ ব্যাপারে কিছু জানাননি, সেই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করছি।
ও, জানাননি বুঝি? হ্যাঁ, কথাগুলো বোধহয় সত্যিই খুব খারাপ ছিল।
কিন্তু কি এমন খারাপ কথা বলেছিলে তুমি? কিন্তু মাইলসের আর জবাব দেওয়া হল না। ঠিক সেই মুহূর্তে জানলায় আবার ফুটে উঠল পিটার কুইন্টের হিংস্র কোরাল ছায়া, যেন চরম মুহূর্তে মাইলসের মুখ বন্ধ করে দিতে এসেছে সে। চিৎকার করে মাইলসকে সবেগে জড়িয়ে ধরে বললাম, না না না, চলে যাও, চলে যাও বলছি, চলে যাও।
কে কে এসেছে? মিস জেসেল?
এক মুহূর্তের জন্য আমি থমকে গিয়েছিলাম। কাল ফ্লোরার সঙ্গে যেমনটা হয়েছিল, আজকে মাইলসের সঙ্গেও সেই নাটকের পুনরাবৃত্তি হবে। কিন্তু পরক্ষণেই আমার মন বিদ্রোহ করে উঠল। ওই ভয়ঙ্কর পিশাচের হাতে আমি কিছুতেই মাইলসকে যেতে দেব না। আমি ওকে একই রকম ভাবে আঁকড়ে ধরে বললাম, না, জেসেল নয়, জানলার কাছে ওই ওই কাপুরুষটা।
কি? সে সে এসেছে?
সে সে মানে কার কথা বলতে চাইছো মাইলস? মাইলস মাইলস, সত্যি বলো।
পিটার কুইট, ইউ ডেভিল, শয়তান, শয়তান, তুই আবার এসেছিস!
এই বলে উদ্ভ্রান্তের মতো ছটফট করতে করতে মাইলস জানলার দিকে ফিরে তাকালো। তার বিস্ফারিত চোখ দুটো যে ত্রাসের ছায়া ফুটে উঠলো তা আমি কোনোদিন ভুলব না। দেখতে দেখতে তার মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল। একটা বীভৎস চিৎকার করে সে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল। আমি তাকে ঠিক সময় না ধরলে হয়তো মেঝেতেই পড়ে যেত সে। তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলাম, আর ভয় কিসের মাইলস, ভয় কিসের? প্লিজ, যেখানেই থাক, যেখানেই থাক, যাই করুক, হেরে গেছে। ওই পিশাচার কবল থেকে তোমাকে চিরদিনের মতো ছিনিয়ে এনেছি আমি। তুমি তুমি এখন মুক্ত হয়েছ। মাইলস 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 মাইলস
ভেবেছিলাম মাইলসকে পড়বার মুখে ধরে ফেলে তাকে আঁকড়ে ধরেছি আমি। কিন্তু এতক্ষণে টের পেলাম, যাকে তীব্র আবেগে আলিঙ্গন করে আছি সে মাইলস নয়, একটা নিথর নিষ্কম্প দেহ। জানলার বাইরে সেই অবর্ণনীয় বিভীষিকার মূর্তি দেখে ছোট্ট হৃৎপিণ্ডটা চিরদিনের মতো থেমে গেছে।
একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল ডাগলাস। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ভোর হতে আর দেরি নেই। খানিকক্ষণ উসখুস করে মিস্টার গ্রিফিন অধৈর্য গলায় বললেন,
আরে আরে থামলে কেন? তারপর কি হলো?
তার আর পর নেই, পাণ্ডুলিপি এখানেই শেষ।
মিস্টার গ্রিফিনের মুখ দেখে মনে হল তার মাথায় যেন বাজ পড়েছে। রহস্য গল্পের সমাধান না হলে কোন শ্রোতারই বা শান্তি হয়? তার অবস্থা দেখে বোধহয় ডাগলাসের মায়া হল।
অনেকগুলো প্রশ্নের উত্তর পেলেন না বলে অস্বস্তি হচ্ছে তো?
হ্যাঁ,
আমারও হয়েছে।
কিন্তু বিশ্বাস করুন, এর কোনোটারই জবাব আমার কাছে নেই। শুধু এটুকু বলতে পারি, ব্লাই ম্যানার পর্বের পরেও আমার পরিচিতা এই মহিলাটি অন্য অনেক পরিবারে সসম্মানে গভর্নেসের কাজ করেছিলেন। অর্থাৎ মাইলসের মৃত্যুর তদন্তে তাকে কোনোভাবেই পুলিশ দায় করেনি। যাই হোক, আমি শুতে চললাম। আপনাদের জন্য উপরে দুটো ঘর তৈরি আছে, গিয়ে বিশ্রাম করুন।
তুমি এগো, আমাদের কারুরই এখন ঘুম আসবে না, একেবারে ব্রেকফাস্ট টেবিলেই দেখা হবে।
আচ্ছা আচ্ছা, তাই সই। ঠিক আছে, গুড নাইট।
গুড নাইট। ডাগলাস চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ বেজার মুখে চুরুট টানলেন মিস্টার গ্রিফিন। অবশেষে আমার দিকে তাকিয়ে বিরস গলায় বললেন,
শেষ কবে এমন জঘন্য গল্প শুনেছি মনে পড়ে না। এর থেকে আমি যে গল্পটা বলেছিলাম সেটা শতগুণে ভালো।
ডাগলাসের গল্পের ভূতগুলো তেমন জোরালো নয় বলছেন?
আরে ধুত ধুত, গল্পে ভূত আদৌ আছে নাকি? স্পষ্ট বোঝা যাচ্ছে ওই গভর্নেস মহিলাটি আসলে বদ্ধ উন্মাদ। অল্প বয়সে একটা সুপুরুষ ভদ্রলোকের বাড়িতে কাজ পেয়ে নিজের মাথার মধ্যে রোম্যান্সের স্বর্গপুরি রচনা করেছিল, পরে সেটাই একটা বিকৃত হ্যালিউসিনেশনে পরিণত হয়। মাঝখান থেকে বেচারা বাচ্চাগুলোর জীবন শেষ হয়ে গেল।
সেটা একটা ব্যাখ্যা হতে পারে বটে, কিন্তু
কিন্তু
বরাবর দেখেছি মিস্টার গ্রিফিনের কল্পনা শক্তির দৌড় বড়ই সামান্য। গল্পের মধ্যেকার লুকোনো সম্ভাবনাগুলোকে চোখে আঙুল দিয়ে না দেখালে তার কিছুই বোধগম্য হয় না, কিন্তু এই বৃত্তান্তের বিকল্প সম্ভাবনাটা এতই ভয়ঙ্কর যে তা নিয়ে আলোচনা করতেও আমার রুচিতে বাদ ছিল। মিস্টার গ্রিফিন কিন্তু না ছোড়বান্দা।
আহ, চুপ করে আছো কেন? গল্পটার মধ্যে কি পেলে বলোই না।
যা পেয়েছি তা অতি কদর্য মিস্টার গ্রিফিন। সবচেয়ে বড় কথা, আমি সম্পূর্ণ ভুলও হতে পারি। মাঝখান থেকে আমার ব্যাখ্যাটা শুনে যদি
যদি হোলি ওয়াটারে স্নান করবার ইচ্ছে জাগে তাহলে বাড়ি গিয়ে তাই করব, কিন্তু তার জন্য তোমাকে দোষ দেব না, কথা দিচ্ছি। তুমি নির্ভয় বলো।
বেশ, তার আগে বলুন দেখি, মাইলসকে কেন স্কুল থেকে বের করে দেওয়া হলো বুঝতে পারলেন?
একেবারেই না।
কিন্তু বাচ্চারা ভূতগুলো সম্পর্কে কাউকে ঘুণাক্ষরেও কিছু বলতো না কেন, সেটা আন্দাজ করতে পারলেন?
না তো।
পিটার কুইন্ট আচমকা কিভাবে মরল সেটাও বোধহয়।
আরে না রে বাবা, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝিনি। এবারে দয়া করে বুঝিয়ে বলো দেখি।
বেশ, আগেই বলেছি এই ব্যাখ্যাটা একটা থিওরি মাত্র, হয়তো আপনার কথাই আসলে ঠিক। গভর্নেস ভদ্রমহিলাটি হয়তো সত্যি অত বড় নির্জন বাড়িতে থাকতে থাকতে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন, কিন্তু যদি সেটা না হয়, যদি ধরে নিই ভদ্রমহিলা পাণ্ডুলিপিতে যা যা লিখেছেন তার এতটুকুও রং চড়িয়ে বলা নয়, তাহলে হয়তো এই রহস্যের কিনারা করা যেতেও পারে।
তাই নাকি? কিরকম
ভূত বলতে আমরা সাধারণত বিদেহী আত্মাই বুঝি, অথচ ভূত কিন্তু অতীতকেও বোঝায়। যে কোনো মানুষেরই সুদূর অস্পষ্ট অতীতে এমন কিছু ঘটনা ঘটে যা সে ভবিষ্যতে ভুলে যায়, কিন্তু সেসব ঘটনার রেশ তার অবচেতন মনে চিরকালের জন্য থেকে যায়। বলাই বাহুল্য, সেসব ঘটনা সবসময় সুখকর হয় না, বিশেষ করে শিশুকালের অসহায় অস্থায়ী সময়ে এমন অনেক কিছুই মানুষকে সহ্য করতে হয় যার ভয়াবহতা সে অনেক পরে গিয়ে টের পায়। এই গল্প শুনে আমার মনে হয়েছে মাইলস আর ফ্লোরার উপরে যাদের উপদ্রব ছিল তারা বিদেহী আত্মা নয়, বরং দুজন অত্যন্ত নীচ নিষ্ঠুর মানুষের অত্যাচারের কিছু স্মৃতি। মিসেস গ্রোসের কথাবার্তা থেকে মনে হয় মিস জেসেল নামের ওই প্রাক্তন গভর্নেসটি ছিলেন অত্যন্ত আত্মকেন্দ্রিক, আর হয়তো বদমেজাজিও বটে। ধরুন যদি মিস জেসেল বাচ্চাদের দেখাশোনা ঠিক করে না করতেন, একটা কাল্পনিক উদাহরণ দিচ্ছি।
ফ্লোরা, তুমি স্কুল রুমে বসে একটু খেলা করো তো, আমি একবার বাইরে থেকে একটু ঘুরে আসি।
কিন্তু মিস জেসেল, আমার তো কালকের পড়াটা এখনো বাকি। আপনি যে বলেছিলেন আমাকে আজকে ওটা পড়িয়ে দেবে,
তা পড়তে হলে নিজে পড়ো না। বিদ্যে ধরি আমার কত শখ, ওই মিসেস গ্রোসের আল্লাহ পেপে অরো বড়টা বেজে গেছে। বচ্চা মেয়ে মানুষ একটা, যত সব
মিস।
মাইলস আর ফ্লোরার বুদ্ধির অভাব ছিল না। বড়দের মেজাজ ঠান্ডা রাখতে যে ভাই বোনকে সবসময় ভালো সেজে থাকতে হবে, কোনো অভিযোগ করলে চলবে না, এমনকি খেলাধুলো করবার সময়ও কোনো অভিভাবকের সঙ্গ প্রত্যাশা করা চলবে না, এই কঠিন সত্যটা দুজনে তাড়াতাড়ি হৃদয়ঙ্গম করল। দেখতে দেখতে তারা নিজেরাই নিজেদের মানুষ করতে শিখল। আর তাই আমাদের গল্পের নায়িকা যখন ব্লাই ম্যানারে গেলেন, তখন বাচ্চা দুটোর ওই নিখুঁত ব্যবহার তাঁর চোখে অস্বাভাবিক ঠেকল। তিনি বুঝলেন এই আচরণের অনেকটাই আসলে অভিনয়। কিন্তু অভিনয়টা যে তাঁকে ঠকানোর জন্য নয়, বরং নিজেদের সুরক্ষিত রাখার একটা উপায়, সেটা বুঝলেন না। আর পিটার কুইন্টের শয়তানির বিস্তার যে ঠিক কতটা, তার আন্দাজও তিনি করতে পারলেন না।
অনেক সময় ঘরে শুধু আমি আর মিস জেসেলি থাকতাম, আর মাইলসকে হাতেকে নিয়ে যেত।
পাণ্ডুলিপিতে ফ্লোরার বলা এই কথাগুলো শুনেই একটা বিশ্রী খটকা লেগেছিল আমার। কুইন্ট যে ভালো লোক ছিল না, সেটা পুলিশি তদন্তে উঠে এসেছিল। মদ্যপান, অবাধ নারীসঙ্গ, আরও নানা রকম বদভ্যেস যে তার ছিল, সেটা এই গল্পের বিভিন্ন চরিত্র বিভিন্ন সময়ে এসে বলে গেছে। ব্লাই ম্যানারে যাওয়ার পর সে ওই বাড়ির অলিখিত কর্তাই হয়ে উঠল, ফলে তার উচ্ছৃঙ্খলতা যে আরও বাড়ল সেটা ধরে নেওয়াই যায়। তার অন্যান্য বদভ্যেসের মধ্যে আরও একটা ছিল মাইলসকে সঙ্গে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অদৃশ্য হয়ে যাওয়া। এই পাণ্ডুলিপির অন্য সমস্ত তথ্য একসঙ্গে জড়ো করলে ওই রহস্যের একটাই মর্মান্তিক মানে পাওয়া যায়।
মাস্টার মাইলস, তুমি আবার কোথায় লুকিয়ে পড়েছিলে বলো তো? হ্যাঁ, খুঁজছিলাম আমি কতক্ষণ ধরে।
লুকোইনি তো, আমি আমি বাগানে যাচ্ছিলাম।
বাগানে কেন, ভাই? চলো আমরা এখন খেলাটা করবো। কি তুমি ওই যে যে খেলাটা তোমাকে শিখিয়েছিলাম, মনে আছে তোমার? কি?
কিন্তু মিস্টার কুইন্ট, ওই ওই খেলাটা আমার ভালো লাগে না।
ভালো লাগে না, সে কি কথা? ভালো লাগে না কেন?
আমার আমার ব্যথা লাগে, রাতে ঘুম হয় না, দুঃস্বপ্ন দেখি।
আরে ধুর, রাতে ঘুম কি আর খেলার জন্য হয় না নাকি? সারাদিন পড়াশোনা করে অতিরিক্ত মাথা গরম হয়ে যায় বলে ঘুম আসতে চায় না। চলো তো।
কিন্তু মিস্টার কুইন্ট,
তোমার সঙ্গে খেলতে চাই, জানো মাইলস?
কেন?
কারণ আমি তোমাকে ভালোবাসি। শোনো, এই বাড়িতে আমার থেকে বেশি কেউ ভালোবাসে না তোমায়, সেটা তুমি জানো তো।
কিন্তু আমার যে ব্যথা লাগে মিস্টার কুইন্ট।
ভালোবাসে না, প্রথম প্রথম একটু ব্যথা লাগে বুঝলে, কমাটা ছাড়া কি ভুল হয়?
পৃথিবীতে মানুষের মধ্যে যে আদিমতম খেলা আছে, পরিস্থিতি বিশেষে তাই হয়ে ওঠে অকথ্য বিভৎস অত্যাচার, পাশবিক বিকৃতির নিদর্শন। কুইন্ট যে মাইলজের ওপর শারীরিক নির্যাতন করত তার ইঙ্গিত পাণ্ডুলিপির ছত্রে ছত্রে রয়েছে। মাইলসের শিশু মনকে নিয়ন্ত্রণ করতে কুইন্ট হয়তো তাকে বুঝিয়েছিল সে যা করছে তা একটা খেলা অথবা ভালোবাসার প্রকাশ। এই ভয়াবহ অভিজ্ঞতার ফলে মাইলসের মনে যদি ভালোবাসার একটা সম্পূর্ণ ভ্রান্ত বিকৃত ধারণা তৈরি হয়ে থাকে তাহলে তাকে দোষ দেওয়া যায় কি? স্কুলে থাকতে তার পছন্দের ছেলেদের সে কি বলেছিল তা সঠিক না জানলেও আন্দাজ করা শক্ত নয়। আর স্কুলের মাস্টাররা তাকে কেন বিতাড়িত করেছিলেন সেটারও একটা মানে পাওয়া যায়। গল্পের নায়িকা সেই গভর্নেস সত্যের কাছাকাছি গিয়েছিলেন কিন্তু গন্তব্যে পৌঁছননি। গল্পের কোনো প্রাপ্তবয়স্ক মানুষও মাইলসকে সাহায্য করবার চেষ্টা করেননি বা করলেও ব্যর্থ হয়েছিলেন। গভর্নেস মহিলাটি তো ছেলেটাকে উদ্ধার করতে গিয়ে তাকে সবচেয়ে বেশি শাস্তি দিয়ে ফেললেন। শেষ পর্যন্ত মৃত্যুই মাইলসকে মুক্তি এনে দিল। যদিও কুইন্টের মৃত্যু তাকে শারীরিক অত্যাচার থেকে আগেই মুক্তি দিয়েছিল, ওদিকে পিটার কুইন্টের মৃত্যুটাও রহস্যজনক। বাড়ির কাজের লোক লিউক বলেছিল,
মানে মিস্টার কুইন্টের ব্যক্তিগত রেকর্ড খুব একটা ভালো নয়। মিস ভদ্রলোক নাকি লন্ডনে অনেক কুকীর্তি করে বেরিয়েছেন, তাই ওর মারা যাওয়া নিয়ে পুলিশ এমন কিছু কাতর হয়নি, তদন্তটাও মন দিয়ে করেনি আর কি।
লিউকের কথা সত্যি হলে ধরে নিতে হবে কুইন্টের মৃত্যু রহস্যের কিনারা পুলিশ করতে পারেনি। তাছাড়া একটা বিষয় আমাকে প্রথম থেকেই ভাবিয়েছে, অপঘাতে মৃত আত্মারা নাকি তাদের জাগতিক পরিসরের বাইরে বেশি দূর যেতে পারে না। কুইন্ট আর মিস জেসল এই দুজনের মৃত্যুই নাকি আপাতভাবে ব্লাই ম্যানরের গণ্ডির বাইরে হয়েছে, অথচ তারা ঘুরে ফিরে ব্লাই ম্যানরের এস্টেটের ভেতরেই এসে দেখা দেয়। মিস জেসলকে প্রথম দেখা যায় জলের ধারে, আর কুইন্টকে দেখা যায় মিনারের ছাদের ওপর, তারপর ডাইনিং রুমের জানলায়, পরে দুজনকেই বাড়ির ভেতরে দেখতে পান গভর্নেস। সেই কারণে কুইন্টের মৃত্যুর ক্ষেত্রেও একটা দ্বিতীয় সম্ভাবনার কথা মাথায় আসে।
I wonder, বাহ, আকাশে দিব্যি চাঁদ উঠেছে দেখছি। আরে 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 মাস্টার মাইলস, এত রাতে তুমিও চাঁদ দেখতে বেরিয়েছ বুঝি আমার মতো?
মিস্টার কুইন্ট, মিস জেসেল আপনাকে ডাকছেন।
তাই নাকি? কোথায়?
ওই যে নিচে দাঁড়িয়ে আছেন, পাঁচিলের ধারে গিয়ে দেখুন না।
আরে কই, কোথায়?
আরেকটু নিচের দিকে তাকান, আরেকটু তাকান না, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু ঝুঁকুন, আরেকটু আরেকটু।
রাতে ডাইনিং রুমের বাইরে পিটার কুইন্টের মৃতদেহ আবিষ্কার করে কাজের লোকেরা হয়তো সেটাকে রাস্তার ধারে ফেলে এসেছিল যাতে কেলেঙ্কারি আড়ানো যায়। অবশ্য 12 বছরের মাইলসের গায়ে একটা জোয়ান লোককে ঠেলে ফেলে দেওয়ার মতো শক্তি ছিল কিনা সেটা তর্কের বিষয়। জানা আর অজানার মাঝের পরিসরটাকেই তো সম্ভাবনা বলা হয়। এই ঘটনার আসল সত্যিটা যে কি তা জানে কেবলমাত্র গল্পের ওই দুটি বাচ্চা, আর সেই সত্যিটা তাদের অপরিণত মনের পক্ষে অসহ্য বলেই হয়তো কুইন্ট আর মিস জেসেলের প্রেতাত্মাদের প্রাণপণে উপেক্ষা করত দুই ভাই বোন। গল্পের নায়িকা গভর্নেসটি তাদের জোর করে সেই সত্যের মুখে দাঁড় করিয়ে দিয়ে নিজের অজান্তেই বোধহয় ওদের সর্বনাশ ডেকে এনেছিলেন। আমার বক্তব্য শেষ করে মিস্টার গ্রিফিনের দিকে তাকিয়ে দেখলাম তার মুখ রক্তশূন্য হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো ভূতের গল্প তাকে এতখানি আতঙ্কিত করেছে কিনা সন্দেহ। ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে তিনি ধরা গলায় বললেন,
ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার এই থিওরির আগাগোড়াই যেন ভুল হয়। মে গড হ্যাভ মার্সি অন আস।
আমি একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে সায় দিলাম। ভৌতিক উপদ্রবের চেয়েও শতগুণে ভয়ঙ্কর হল জীবিত মানুষের মনের অন্ধকার। তার প্রকোপ যে কত সুদূর প্রসারী তা ভুক্তভোগী বোঝে। কোনো অসহায় শিশু সেই অন্ধকারের সাক্ষাৎ পাক এ আমি ঘোর দুঃস্বপ্নেও চাইব না। তবু ডাগলাসের ওই পাণ্ডুলিপির ইঙ্গিতগুলোকে উপেক্ষা করি কি করে? কিছু কিছু গল্প আছে যা স্ক্রুয়ের প্যাচের মতোই মনের গভীরে বিশ্রী দাগ কেটে যায়। অনেক চেষ্টা করেও সেই দাগ মুছে ফেলা যায় না।
সানডে সাসপেন্সে শুনছিলেন দ্য টার্ন অব দ্য স্ক্রু, রচনা হেনরি জেমস। হেনরি জেমসের জন্ম 1843 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে। তাঁর লেখায় বারবার উঠে এসেছে ইউরোপীয় রক্ষণশীল মানসিকতা ও আমেরিকান নব্য উদারবাদের সংঘাত। জেমসের রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রডরিক হাডসন, দ্য পোর্ট্রেট অফ এ লেডি, দ্য বস্টনিয়ানস ইত্যাদি। 1898 খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য টার্ন অব দ্য স্ক্রু নভেলটি রাতারাতি আমেরিকান পাঠক মহলে সাড়া ফেলে দেয়। শিশুদের মনস্তত্ত্ব সম্পর্কিত ভিক্টোরিয়ান নৈতিকতাকে এই উপন্যাসে চুরমার করেছেন জেমস। দ্য টার্ন অব দ্য স্ক্রু কে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক মঞ্চ ও চলচ্চিত্র রূপান্তর। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল মার্লন ব্র্যান্ডো, স্টেফানি বিচম অভিনীত দ্য নাইট কামার্স ছবিটি। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন শাম্ভবী ঘোষ। গল্প পাঠে শেখর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গভর্নেস মঞ্জিমা চট্টোপাধ্যায়, মিসেস গ্রোস সুদীপা বসু, ফ্লোরা স্পর্শিতা পাল, মাইলস দেবস্মন ঘোষ এবং পিটার কুইন্টের ভূমিকায় সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সঙ্গে অংশুমান পাল, ইন্দ্রনীল ভাদুরী, অগ্নি, শাম্ভবী ঘোষ, সাক্ষর রায়, অভিরূপ বন্দ্যোপাধ্যায় ও তমালী চৌধুরী। শব্দগ্রহণ সঞ্জিত গিরি ও স্নেহাশিস দে। ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্রকমল মুখোপাধ্যায়। সহকারী নির্দেশনা অভিরূপ বন্দ্যোপাধ্যায় ও সাক্ষর রায়। পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। প্রযোজনায় সাউন্ড আইডিয়াস। গল্পের সূত্রধার ও মিথি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী।